exclusively on FusionBD.com.
শুনছেন ফুড ফ্যাম হরর ক্লাব সৃষ্টি আছে এই মুহূর্তে আপনার সাথে, আর আমার সাথে আজকে আছে যতদিন একটা হরর ক্লাব তো থাকে, আজকে আছে বাংলাদেশ হরর ক্লাব, আপনারা সবাই তাদেরকে চেনেন। এবং বাংলাদেশ হরর ক্লাবে আজকে আমাদের সাথে যারা এসেছেন তাদের ভিতরে একজন হরর ক্লাবের রেগুলার মেম্বার, এবং তার সাথে আরো নতুন তিনজন মেম্বার এসেছেন, তাদের সাথে তাদের কাছ থেকে পরিচিত হই। নাম বলেন এবং কোথেকে এসেছেন? জন,
আমি মোহাম্মদ ইমরান হাসান। জন,
কেমন আছেন আপনি?
জি, আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন?
আমি ভালো আছি, এবং আপনারা যখন সাথে থাকেন তখন অনেক বেশি ভালো থাকি। তো তারপর আজকে আপনার ক্লাবের নতুন তিনজন মেম্বার নিয়ে এসেছেন।
জি, আমি এর আগে আরো তিনবার আসছি, আর মানে প্রত্যেকবারই সবাই নতুন নতুন কারোর সাথে আসছি, এবারও আরো তিনজন নতুন আছে।
তো তাদের সাথে পরিচিত হয়ে নতুন যারা এসছেন?
আমি মাসুম, নড়াইল থেকে।
আমি আব্দুল্লাহ মামুন, নারায়ণগঞ্জ থেকে।
আমি হৃদয়, নাটোর থেকে।
আচ্ছা, তো জন ভাই, সেটা তো আমার এর আগে অনেকবার কথা হয়েছে, কেন তিনি হর ক্লাব করেন বা কেন এসেছেন, তো আপনাদের কাছে জানতে চাই যে আপনারা তো ভূত হর ক্লাবের রেগুলার লিসনার, তো এই যে হরর ক্লাবের আপনাদের আশা কেমন লাগছে প্রথমে এটাই জানি।
জি, হরর ক্লাবে এসে তো অনেক ভালো লাগছে, আর বিশেষ করে আমরা ইন্সপায়ার হয়েছি জন ভাইয়ের মাধ্যমে। জন ভাই বাংলাদেশ হরর ক্লাব নিয়ে প্লাস ভূত এফএম হরর ক্লাবে সে এর আগেও আমাদের সামনে আসতে বলছে যে আমাদের যে সে হরর ক্লাবে যাচ্ছে প্রোগ্রামের জন্য, তো আমরা ইন্টারেস্ট ফিল করছি। আস্তে আস্তে দেখি যে না,
জন ভাইয়ের বেশ ভালো একটা তাতুলে,
জন ভাই অনেক পরিশ্রম করে।
বাকিদের কেমন লাগছে?
ভালো লাগছে অনেক।
তাই? হ্যাঁ। তো আপনারা যে এই যে হরর ক্লাবে আসলেন, হরর বিষয়ের প্রতি আপনাদের ইন্টারেস্ট আসলে কিভাবে আসলো? মামুন,
হরর বিষয়ে ইন্টারেস্ট বলতে সবসময় মানুষ চায় যে যেটা ভৌতিক যে জিনিসগুলোতে ওগুলোতে সবারই কিছু না কিছু ইন্টারেস্ট থাকে, তো আমারও ছিল। তো সেই হিসাবে জন ভাই যেহেতু ক্লাবের জন্য অনেক কিছু করে, তিনিও আমাকে এই
মানে হরর বিষয়ের প্রতি ইন্টারেস্ট কেন ভাইটিতে খুব ভালো লাগে আপনার?
হ্যাঁ,
নাকি ভয়ের কারণ বের করতে ভালো লাগে কোনটা?
আসলে দুইটাই বলা যায়, ভয় পেতেও ভালো লাগে, আবার ভয়ের কারণ বের করাটাও একটা মজার।
বিশ্বাস করে ভয় পান নাকি মজা পাওয়ার জন্য ভয় পান? মানে আমরা তো আসলে ভৌতিক বিষয় বা হরর সিনেমা দেখলে কম বেশি অনেকেই ভয় পায় বা এরকম অনেক সিনেমা আছে, তো বিশ্বাসের থেকেও দেখা যায় ভয়ের অনুভূতিটা আসলে তখন বিশ্বাসের সাথে মানে সংযুক্ত না। তো আপনারটা কি আসলে, আপনি কি বিশ্বাস করেন যে এরকম কিছু প্যারানর্মাল কিছু ঘটে পৃথিবীতে এই জন্যই এটা ভালো লাগে?
প্যারানর্মাল
বিষয় থাকতে পারে
না, আসলে একটা না, মানে ওইটা ছিল আর কি প্রথম।
আচ্ছা,
সেই হিসাবে তো ওইখান থেকেই মানে বিশ্বাস করাটা।
আপনার কখনো মনে হয় না যে আপনার সাথে যে ঘটনাটা মানে আপনি যেটা থেকে মনে করেন যে প্যারানর্মাল বিষয়ে আপনার বিশ্বাস আছে, তো সেই ঘটনাটা অন্য কোনো ব্যাখ্যা থাকতে পারে?
অন্য কোনো ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু মানে নিজে চোখে দেখে মানে ব্যাপারটা আর কি একটু উইয়ার্ডই লাগে যে
হ্যাঁ, বুদ্ধিতে যার ব্যাখ্যা চলে না এরকম একটা,
এরকম
এরকম একটা বই আছে কিন্তু বুদ্ধিতে যার ব্যাখ্যা চলে না, সেখানে সম্ভবত 66 থেকে এরকম একটা বই বেরিয়েছিল, বুদ্ধিতে যার ব্যাখ্যা চলে না, সেখানে তৎকালীন সময়ের অনেক তরুণ লেখক লেখিকা যারা এখন অবশ্যই বৃদ্ধ এবং অনেকে হয়তো মারা গেছেন, তো সে সময়কার তরুণ তরুণীদের অনেকের লেখা সে বইয়ের স্থান পেয়েছিল, সেখান থেকেও একটা গল্প আমরা পরিচিত। তো ওই যে বিষয়টা যেটা যে বুদ্ধিতে যার ব্যাখ্যা চলে না সেটাই হয়তো প্যারানর্মাল, যেটা অতীতেও ঘটেনি ভবিষ্যতেও ঘটবে না, কিন্তু যেটা অস্তিত্ব সম্পর্কে কেউই আমরা নিশ্চিত নই সেটাই হচ্ছে ভূত। যাই হোক, তো আর মাসুম, আপনি আপনার সাথে কথা ছিল যে আপনি মানে আপনাদের ফ্রেন্ডদের নিয়ে আপনারা হরর মুভিজ দেখতেন, এরকম বলেন তো কিরকম?
দেখা যাচ্ছে যে আমাদের এখন মুভি দেখতে মন চাচ্ছে, কি মুভি দেখা যায় সিলেক্ট করতে পারছি না, তো হঠাৎ করে সবাই সিলেক্ট করলাম যে আমরা একটা হরর মুভি দেখব
দিনের বেলা।
তো এখন দিনের বেলা তো ভৌতিক সিন সেভাবে ক্রিয়েট করা পসিবল না, রুমের ভিতরে একটা ভৌতিক মুভি দেখবো, ভৌতিক ওয়েদার না থাকলে তো আর মজা পাবো না, তো সেজন্য আমরা রুমের পর্দা লাগাই দিয়ে বা আমাদের যে বিছানার চাদর ছিল সেটা দিয়ে যেভাবে আলোটাকে ব্লক করা যায় রুমটা অন্ধকার করে আমরা সাউন্ড বক্সের ফুল সাউন্ড দিয়ে দেন আমরা ল্যাপটপে মুভি দেখতেছি।
সাথে আসর করে হচ্ছে ভয় পাওয়ার জায়গা বলতে। ওকে, ঠিক আছে। তো মানে
আমরা যে ছবিটা ওই দিন দেখছিলাম মানে ফ্রেন্ডরা মিলে রুম অন্ধকার করে কোনো একদিন, তো সেদিন হচ্ছে একটা সিন খুব মানে চোখে ধরছিল বা
মুভিটার নাম মনে আছে,
জি জি 1920 ইভিল রিটার্ন।
আচ্ছা আচ্ছা,
তো হঠাৎ করে নায়িকার উপরে ভূত বা এরকম কিছু একটা জিনিস ভর করার কারণে নায়িকার মস্তিষ্ক বিকৃত হয়েছে এবং সে মানে অস্বাভাবিক কাজ করতে থাকে। তাকে যখন সবাই মিলে ধরতে যায় যে তাকে স্বাভাবিকভাবে ফিরায় আনবে বাট পারতেছে না, তো হঠাৎ করে তখন ও ভূত হয়ে যায়, একটা ইশারা দেয়, ইশারা দেওয়ার পরে জাস্ট একটা তারের মতো জিনিস এসে চার পাঁচজন ছিল তাদের একেবারে মানে দুই খণ্ড করে দেয়। জিনিসটা জাস্ট আমি দেখলাম সেকেন্ডের ভিতরে কেমন যেন জাস্ট ওইটা অনেক একটা মজার পার্ট ছিল,
মজার বলতে
ভয়ের।
Alright. আসলে এই যে এই ধরনের অভিজ্ঞতা গুলো পাওয়ার জন্যই হরর মুভি দেখে। তবে আমার একটা জিনিস খুব মজার লাগে বা ভাবতে খুব অবাক লাগে, যে অবাক লাগে না মানে একটু এক্সেপশনাল, হরর জনরাটা একটু এক্সেপশনাল, কারণ আপনি কোনো কমেডি মুভি দেখবেন বা আপনি কোনো ট্র্যাজেডির মুভি দেখবেন, আপনার হয়তো কোনো দিনের কোনো সময়ের প্রয়োজন নেই যে এই সময় কমেডি মুভি দেখা যাবে, এই সময় হরর ট্র্যাজিক মুভি বা রোমান্টিক মুভি দেখা যায়, কিন্তু হরর মুভির জন্য কেন যেন একটা নির্দিষ্ট সময়ের প্রয়োজন। এক্স্যাক্টলি, সো এনভায়রনমেন্টটা হরর মুভিদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, আর সে কারণে কিন্তু ভূতাশ্রম হরর ক্লাব আমরা করছি রাতের বেলা। তবে ভয় দেখানো আমাদের একমাত্র উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে সেই হরর জনরের যে লেখাগুলো আছে, ফিকশনগুলো আছে, সেগুলো নিয়ে আসা, আরো অনেক কিছু যে কাজগুলো করে থাকেন আপনার হরর ক্লাবের আপনারা। তো আপনারা এক একজন তো এক এক জায়গা থেকে এসছেন এবং আপনাদের প্রত্যেকেরই যার যার জায়গায় যার যার লোকালিটিতে বেশ অনেক কিছু আছে, অনেক ঐতিহাসিক স্থাপত্য আছে এবং সেগুলোকে ঘিরে কিছু হরর ঘটনা রয়েছে বা হরর কি বলা যায় মানুষের মুখে মুখে প্রচলিত কিছু ঘটনা আছে। আপনার বাড়ির কথা বলছেন
নড়াইলের লোহাগড়া,
লোহাগড়া সেখানে কি কি আছে মানে বিখ্যাত কি কি?
বিখ্যাত বলতে আমাদের ওখানে শুটিং স্পট বা পিকনিক স্পট বলতে নিরিবিলি পিকনিক স্পট আছে এবং আমাদের ওখানে অনেক পুরাতন বাড়ি আছে যে মানে শতবর্ষ পুরাতন, এবং আমাদের ওই এলাকাটা এত পুরাতন যে শিক্ষা দীক্ষার দিক বলেন বা মানে এরকম এনভায়রনমেন্ট বলেন, পুরাতন বাড়ি, আমাদের স্কুল কলেজ গুলো অনেক পুরাতন, এরিয়াটা আমাদের অনেক পুরাতন আছে এবং ওখানে ঘিরে ভূতের মানে ভূতের
অনেক স্থাপত্য আছে, সেগুলোকে নিয়ে অনেক ঘটনা ঘটে শুনবো, সেখান থেকে ঘটনা শুনবো। তো আপনার নামটা হচ্ছে হৃদয়?
আপনারা জানা সঠিক, এটা মানে নাটোরে তো চলন বিল অবস্থিত।
আচ্ছা,
ওইখানে অনেকই এমনি অনেক গল্প আছে, অনেক মানে বলার মতো অনেক শোনা।
চলন বিল নিয়ে আমারও অনেক ইন্টারেস্ট রয়েছে, আমারও জানার অনেক ইন্টারেস্ট রয়েছে, তো আপনার কাছ থেকে আজকে চলন বিল নিয়ে অনেক কিছু শুনবো।
জি ভাইয়া, চলন বিলে আসলে মেইনলি চলন বিল তো অনেক মানে নাটোর তিনটা জেলা নিয়ে অবস্থিত, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর। তো তার মধ্যে আমাদের জানা মতে আমাদের ওইখানে একটা মাজার আছে, ওই মাজারটা মানে আপনা আপনি ওখানে স্থাপিত হয়েছে আর কি।
আচ্ছা,
ওইটা ওই মাজারের যে মেইন নাম ওটা হলো ঘাসি বাবার মাজার।
আচ্ছা,
আমরা নামকরণ ওটাকে মানুষ ডাকে আর কি তিসিখালী মাজার বলে।
তিসিখালী মাজার?
জি।
আচ্ছা, বেশ পপুলার সেটা।
জি ভাই,
সেটাকে ঘিরে অনেক ঘটনা আছে,
ওটাকে ঘিরে অনেক গল্প আছে।
ও, তা আপনার কাছ থেকে আজকে অনেক কিছু শোনা যাবে। আর আরেকজন আছেন আমাদের সাথে, মামুন। মামুন এখানে বলতে সবচেয়ে ছোট, তাই না?
জি ভাইয়া।
আচ্ছা, তো মামুনের ছোট মানে বাড়ির কোথায় বাড়ছে? বেড়ে ওঠা সোনারগাঁও।
হ্যাঁ, সোনারগাঁও।
আচ্ছা, তো সোনারগাঁও তো হচ্ছে ঐতিহাসিক নগরী।
জি।
কি কি কারণে বিখ্যাত সোনারগাঁও?
সোনারগাঁও বিখ্যাত, সেখানে বাংলার আগের রাজধানী ছিল, বারো ভূঁইয়াদের সবচেয়ে ক্ষমতাশীল রাজাও সেখানকার ছিল।
আপনি সেই জায়গা থেকে এসেছেন আজকে আমাদের সাথে হরর গল্প শেয়ার করার জন্য এবং শোনার জন্য। আমরা সবাই মিলে স্টুডিওতে আজকে অনেকগুলো গল্প শুনবো। আমাদের সাথে আজকে যে গল্পগুলো রয়েছে, সুনীল গঙ্গোপাধ্যায়ের সবুজ আলোক, খুব সুন্দর একটা গল্প, মেল অফ দ্য উইকে আমি আজকে ফ্রাঙ্কেনস্টাইনের কুচ্ছির দানবের একটা গল্প শুনবো। গল্পটা মেইনলি রহস্য গল্প বলা যায়। এবং ফ্রাঙ্কেনস্টাইনের কুচ্ছির দানব তিনি ভূতেফেমের রেগুলার একজন রাইটার, তিনি নিজেও একজন লেখক। তো তার গল্পের ভেতরেও তার কিছু মজা পাই আমি, সে বিভিন্ন ধরনের মানে কি বলা যায় রহস্য বা আরো অনেক কিছু থ্রিলার এগুলোকে একটা হরর মোড়কে তিনি নিয়ে আসেন। তো খুবই ভালো লাগে তাহলে। তো আশা করি ভূতেফেম হরর ক্লাবে যারা লিসনার আছেন তারা অপেক্ষা করবেন এই গল্পটা শোনার জন্য। ভূতেফেমে প্রচারিত কিছু গল্প তো আছেই, আগেই বলেছি আনসেন্সর্ড স্টোরি রয়েছে, আজকে খুব সুন্দর সুন্দর অনেকগুলো স্টোরি রয়েছে। এবং আজকে আমাদের সাথে হরর ক্লাবে যারা এসছেন তাদের কাছ থেকে অনেক কিছু শোনার আছে আমাদের। তো জন, আপনাদের ক্লাব অ্যাক্টিভিটিস কেমন চলছে, ক্লাবের মেম্বাররা কেমন আছেন?
ক্লাব অ্যাক্টিভিটিস অনেক ভালো চলছে।
ক্লাবের পক্ষ থেকে হরর ক্লাব নিয়ে কি চাওয়া পাওয়া, প্রোগ্রাম নিয়ে আপনাদের কি মনে হয়, ভালো লাগছে?
ভালো লাগছে। আজকে মানে মাসিক মিটিং হলো আমাদের ক্লাবের, মানে রাজশাহীতে এটা মানে দুবার ভাইয়ার আর কি মিটিংটা করে প্রতি মাসেই আর কি প্রথম।
এবং আমি যেটা জানি আপনারা বিভিন্ন ভলান্টিয়ারি কাজের সাথে আপনারা যুক্ত,
এখনো আর কি সামনে মনে হয় সামনে সপ্তাহে আরেকটা মানে কাজ আছে।
ওকে, আমরা সেগুলো সম্পর্কে জানবো। আমাদের হরর ক্লাবের যে ফেসবুক গ্রুপ রয়েছে facebook.com/group/horrorclub.furti, এই গ্রুপটাতে আমাদের সকল ক্লাবের আপডেট গুলো থাকে, আমরা আপডেট গুলো দেওয়ার চেষ্টা করি এবং যে কোনো অ্যাক্টিভিটিস এর কথাগুলো আমরা সেই গ্রুপের মাধ্যমে শেয়ার করি। তো আজকে আমাদের সাথে আমাদের খুবই প্রিয় হরর ক্লাব বাংলাদেশ হরর ক্লাব রয়েছে এবং তাদের আমরা জানি তাদের অনেক অসংখ্য ক্লাব মেম্বার এই মুহূর্তে আমাদের শুনছেন, তাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। তা আপনাদের চেষ্টাতেই এই ক্লাবটা এত এগিয়ে এসেছে। এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ওই যে যখন অনেকগুলো মানুষ একসাথে থাকে তখন অনেক কিছু করার সুযোগ তৈরি হয়, ভালো মন্দ যে কোনো কিছুই। আমরা চেষ্টা করি সেই ভালোর দলে থাকার, যেটা রাসেল ভাই সবসময় বলে থাকেন ভালোর দলে আছেন তিনি। তো আমরাও চেষ্টা করি যে সেই ভালোটাকে নেয়ার, ভালো কাজগুলো করার। হরর ক্লাব হিসেবে শুধুমাত্র হরর ইনভেস্টিগেশন বা হরর স্টোরিজ কালেকশনের বাইরেও যে কিছু করা যেতে পারে সেটা কিন্তু আপনারা দেখিয়েছেন, সেজন্য আপনাদেরকে অনেক অনেক কি বলা যায় সম্মান জানাচ্ছি। এবং আশা করি এখান থেকে অন্যান্যরা অনেক বেশি অনুপ্রাণিত হবেন এবং ভূতেফেম হরর ক্লাব সারা বাংলাদেশটাই যতগুলো হরর ক্লাব রয়েছে সব মিলে আমরা একটা হরর ক্লাব, আমরা একসাথে আরো অনেক দূর যাবো। এই হরর ক্লাবের সাথে অনেক আড্ডা হবে, ফিরে এসে আমরা শুনবো আমাদের আজকের মেইল অফ দ্য উইক। আমরা এখন যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, বিরতিতে আমরা শুনবো ধৈর্যের গান, আদার সাইড গান শুধু ফিরে আসছি, ততক্ষণ সঙ্গে থাকুন শুনে থাকুন রেডিও ফুর্তি।
You know the day destroys the night, night divides the day. Try to run, try to hide, break on through to the other side. Break on through to the other side. Break on through to the other side, yeah. We chased our pleasures here, dug our treasures there. We can't still recall and we cried. Break on through to the other side. Break on through to the other side. Day to day, hour to hour, day to day, day to day.
বাবু তোমাকে না দেখে খেতেই চাচ্ছে না, তাই তোমাকে ভিডিও কল দিলাম।
ওই বাবাটা,
মাম্মা
দাদির সাথে দুষ্টুমি হচ্ছে, হা করো। এই তো
মাকে দেখলে সব ঠিক না?
কিছু সম্পর্ক সময়ের হিসাব মানে না, আর তাই রবিকে 199 টাকা রিচার্জ করলেই প্রতিদিন 1 GB করে 7 দিনে 7 GB। এখন ইন্টারনেটে কানেক্টেড থাকুন প্রতিদিন। বিস্তারিত জানতে ভিজিট rovi.com.bd। রবি।
Hello fashionistas, now you can buy and fly to the fashion capitals of the world with YOLO. 11 May, Gulshan e YOLO notun flagship store theke shopping kore ghure ashun Paris, London or Milan. It's time to live life in style. To know more details, visit YOLO Facebook page.
Nai kono dor boy, nai kono dor boy.
খেলা হবে মাঠে, আওয়াজ হবে গ্যালারিতে। 32টি ইউনিভার্সিটি নিয়ে শুরু হচ্ছে জমজমাট ক্লেমন ইনডোর ইউনিভার্সিটিকে। তোমার ক্যাম্পাসকে সাপোর্ট করতে দলে দলে চলে আসো মিরপুর ইনডোর স্টেডিয়ামে। ক্লেমন, অফুরন্ত প্রশ্নে।
শুনছেন ভূতাতম হরর ক্লাব, সৃষ্টি আছে এই মুহূর্তে আপনার সাথে। আগে বলেছিলাম যে এবার ফিরে এসে মেইলে পাওয়া গল্পগুলো থেকে একটা গল্প পড়ব, আর এই গল্পটা লিখেছেন ফ্রাঙ্কেনস্টাইনের কুৎসিত দানব, এই নামে লিখে থাকেন যিনি। তো তার এই গল্পটা অলৌকিক সিরিজ তিনি লিখে যাচ্ছেন, এবং আমাদেরকে অলৌকিক সিরিজের এর আগে 3টা গল্প পাঠিয়েছিলেন, সম্ভবত সবগুলো গল্পই করা হয়েছিল। তো আজকে অলৌকিক সিরিজের চতুর্থ গল্প অলৌকিক চাঁদ, এই গল্পটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। গল্পটার শুরুটা একটু আপনাদেরকে বলে দিই। শুরুটা হচ্ছে এরকম যে জনপ্রিয় অপরাধ বিষয়ক একটা অনুষ্ঠান, এবং যে অনুষ্ঠানটির মাধ্যমে অনেক অপরাধী ধরা পড়েছে। গল্পটা তাৎক্ষণিকটা হচ্ছে এরকম একটা অনুষ্ঠানকে নিয়ে, এবং সেই অনুষ্ঠানের একজন রিপোর্টার তাকে তার একটা কেস, এবং সে কেস নিয়ে এই গল্পটা মূল কাহিনী। তো আমরা সেখান থেকে আমাদের গল্পটা শুরু করছি। শুনুন অলৌকিক চা। একবার এক পেশাদার খুনির সাক্ষাৎকার পর্যন্ত ওয়াদিদ নিয়ে এসেছিল তার মিটিমিটি হাসি মানে স্পেশাল কোনো খবর। সার্চ অনুষ্ঠানের প্রোডাকশন টিমের মিটিং এর ভেতর হঠাৎ খেতে গিয়ে বলে উঠল, আমি আপনাদের জন্য যা এনেছি এটা যদি প্রমাণ করতে পারি সারা বাংলাদেশ নাড়া খেয়ে যাবে। ওয়াদুদ বলল, কি ব্যাপারটা বলতো? তাফলিক বলল, আমি সম্ভবত একটা সিরিয়াল কিলারের খোঁজ পেয়েছে। ওয়াদুদ ফিরমি খেয়ে বলল, বলো কি? তাফলিক একটা পেপার কাটিং বের করলো, এই হেডলাইনটা পড়ে, হেডলাইনটা পড়েন। ওয়াদুদ পড়া শুরু করলো, রাজধানীর শনির আখড়ায় একটা ফ্ল্যাটে দম্পতির গলা কাটা লাশ উদ্ধার। হ্যাঁ পড়লাম, এবার? তাফলিক অধৈর্য হয়ে উঠল, ভিতরে পড়েন। ওয়াদুদ ভিতরে পড়ে বুঝল, সংক্ষেপ করলে বলা যায় ঘটনার দিন প্রত্যক্ষদর্শীরা একটা পিকট সদৃশ লোককে ফ্ল্যাটের সামনে স্থির নিশ্চল হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে। একটু পর ওই ফ্ল্যাটের ভেতর থেকে দুইটা কণ্ঠের উপর চুপুরি চিৎকারের শব্দ আসতে থাকে, সাথে সাথে লোকটা দ্রুত এলাকা ছেড়ে চলে যায়। ওয়াদুদ এখনো কিছুই বুঝছে না, সে তাকিয়ে রইল তফলিশের দিকে। তফলিশ বলল, এবার কোন ফরেন্সিক রিপোর্টের কপিটা পড়েন। তফলিশ তার ব্যাগ থেকে একটা কাগজ বের করল, সেটা পড়ে ওয়াদুদ যেটা বুঝলো তা হলো ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ ছিল, কিন্তু ছড়ানো রক্ত আর কাপড় চোপড়ের এভিডেন্স থেকে বলা যায় যে একজন ধারালো অস্ত্র দিয়ে প্রথমে স্বামীটিকে কোপায়, কিন্তু এমনভাবে যাতে লোকটা যন্ত্রণা পায়, তবে সাথে সাথে না মারে। লোকটা যখন রক্ত ঘরণে দুর্বল হতে থাকে তখন সে লোকটার গলা কেটে দেয়। ততক্ষণ স্ত্রীটা লুকিয়ে থাকে খাটের নিচে, সেখানে থাকা অবস্থাতেই হাত ঢুকিয়ে একটা কোপ্তে খুনি তারপর তাকে টেনে হিঁচড়ে বের করে আনে। তারপর তার স্বামীর লাশের কাছে এনে কোপানো হয় একইভাবে, রক্ত খরণে দুর্বল হতে দেখে গলা কেটে দেওয়া হয়। ওয়াদুদ অবাক হয়ে বলে, দরজা ভেতর থেকে বন্ধ ছিল? তকলিশ বলল, সেটা রহস্য, হতে গিয়ে দেবে হবে না। আপনি এবার এই ম্যাগাজিনটা দেখেন, এখানে উঠতি লেখকেরা ভূতের গল্প পাঠায়, এটা পড়ুন। ওয়াদুদ বলল, সেই ওয়াদুদ দেখল সেই ম্যাগাজিনে একটা ভয়াবহ পিশাচের কথা বলা আছে যে একটা ফ্ল্যাটে ঢোকে দরজা ভেদ করে তারপর ফ্ল্যাটে থাকা দম্পতিকে খুন করে। হোয়াট? ওয়াদুদ দাঁড়িয়ে গেল। ফরেন্সিকের রিপোর্টের সাথে খুনের হুবহু বর্ণনা, শুধু খুনির জায়গায় একটা বিভৎস চেহারার পিশাচের কথা লেখা আর ধারালো অস্ত্র হিসেবে তার নখের কথা লেখা। তকলিশ বলে, আপনি এবার ফরেন্সিক রিপোর্ট আর ম্যাগাজিনে গল্পটা ছাপানোর তারিখটা দেখেন। ওয়াদুদ দেখল, ম্যাগাজিনে গল্পটা ছাপা হয়েছে ফরেন্সিক রিপোর্ট প্রকাশের ঠিক এক মাস আগে, খুনটা হয়ে এই গল্প প্রকাশের তিন দিন আগে। তকলিশ বলল, হ্যাঁ আমি খোঁজ নিয়েছি ভাই, ম্যাগাজিনে গল্পটার যে লেখক পাঠিয়েছিল ঠিক খুনের দিন। ওয়াদুদ বলল, তুমি সিরিয়াল কিলার বললে কেন? তকলিশ বলল, আমার ধারণা এই লেখক নিজে খুনগুলো করে, তারপর খুনের বর্ণনা একটা ভূতের গল্পের মধ্যে ঠোকায়। আরো আছে দেখবেন। তকলিশ ওয়াদুদের টেবিলে প্রায় 50টা পেপার কাটিং ফেলল, সাথে ফরেন্সিক রিপোর্টের কপি আর কোন ম্যাগাজিনে প্রকাশ পাওয়া 50টা গল্প একই লেখকের। ওয়াদুদ শীঘ্রই মিটিং রুমের দিকে হাঁটা ফিরল, পেছনে তো পুলিশ। সবাইকে এক্ষুনি ডাকতে হবে, ফোন দিতে হবে, কাজ বুঝিয়ে দিতে হবে। হঠাৎ তাদের সার্চ টিমের মেম্বার ফারা তাকে বলল, ওয়াদুদ ভাই, ডিরেক্টর স্যার আপনাকে তার রুমে ডাকছেন। ওয়াদুদ তকলিশকে নিয়ে চ্যানেল মালিকের রুমে গেল। চ্যানেল মালিক জিজ্ঞেস করল, কি ব্যাপার ওয়াদুদ, ভূত বাবা ধরার কি খবর? ওয়াদুদ মালিককে তকলিশ কি খুঁজে পেয়েছে সেটা বলল। চ্যানেল মালিক বললেন, বুঝলাম, কিন্তু ওই প্রোগ্রামের ভূত বাবার কীর্তিকলাপ নিয়ে মানুষ পড়ে আছে, এখনো তার প্রচারণা আস্তে আস্তে বেরোচ্ছে, এর মধ্যে মানুষ ভূত ছাড়া অন্য কোনো কিছুতে আগ্রহী হবে বলে আমার মনে হয় না। ওয়াদুদ বলল, কিন্তু স্যার একজন পসিবল সিরিয়াল কিলার এটা কি ইম্পর্টেন্ট না? চ্যানেল মালিক বলল, পরে 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 কোনো পর্বে। ওয়াদুদ আর তকলিশ মুখ চাওয়াচাড়ি করল। যাই হোক, কোনো একটা পসিবল ভণ্ড ভূত বাবার খোঁজে সার্চ টিম বেরিয়ে পড়ল। অনেক খুঁজে একটা কম বয়সী ভূত বাবাকে পেল তারা। তবে অন্য চ্যানেলের প্রোগ্রামে ধরা খাওয়া ভূত বাবা যেমন মিডিয়ার সাহায্যে অনেকদিন ধরে প্রতারণা চালিয়ে গেছে, এই লোকটা পুরো উল্টো, এর কথা কখনই প্রচার পায়নি। এর খোঁজ দিয়েছে সার্চ টিমের একজন ইনফরম্যান্ট। এই ইনফরম্যান্টের টাকা দেওয়া হয় চ্যানেলের পক্ষ থেকে, যে সঠিক অপরাধের খোঁজ ভিকটিমের খোঁজ এনে দিতে পারবে তাকে বেশি টাকা দেওয়া হবে। এই ব্যাপারে বেশ কয়েকদিন প্রতারক ভূত বাবা খুঁজেও ব্যর্থ হয়ে টাকার পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছিল। যে ইনফরম্যান্ট এরকম প্রতারকের খবর দিতে পারবে তাকে বেশ ভালো অ্যামাউন্ট দেওয়া হয়েছিল। তবে আসল ঘটনা হলো, বেশি টাকার লোভে এক ইনফরম্যান্ট একটা প্ল্যান করলো। সারা শহরে যত ভূতের কবিরাজ আছে তাদের মধ্যে এমন একজনকে বের করলো যে টাকা পয়সা কম, আত্মীয় স্বজন নেই এবং পেছনে কারো হাত নেই। এমন এক লোককে খুঁজে বের করে বস্তি থেকে কিছু লোককে 50-100 টাকা দিয়ে ভিকটিম সাজিয়ে সার্চ টিমে খবর দিল। সার্চ টিম সেই ইনফরম্যান্টের বানানো ভিকটিম আর তাদের বানানো সাক্ষ্য প্রমাণের প্যাচে পড়ে সেই ভূতের কবিরাজকে নিয়ে একটা পর্ব করল। ভূতের কবিরাজ গ্রেফতারের ভয়ে গা ঢাকা দিল। তবে সার্চ টিমের দপ্তর একটা ফোন এলো একটি, কবিরাজটা বলছে, আপনারা মিথ্যা একটা রিপোর্ট করে কত বড় ক্ষতি যে করলেন আপনারাও জানেন না, শুধু আমার না কত লোকের যে ক্ষতি করলেন জানেন। আমি কাকে ধরতে কাজ করছিলাম, ভয়ঙ্কর এক পিশাচ যে একটা সাধনার মাধ্যমে আসে, কোন একটা মানুষের মানসিক ভারসাম্যহীন একটা মানুষের সাধনার মাধ্যমে পিশাচকে ডেকে এনে সে নিজের আত্মাটা পিশাচের ভেতর ঢুকিয়ে দেয়, ধরতে ধরতে টার্গেট করে ভিক্টিমের ঘরের বাইরে দাঁড়িয়ে থাকে, পিশাচের ভেতর তার আত্মাটা ঢুকিয়ে সে পিশাচকে নিয়ন্ত্রণ করে, ঘরের ভেতরে ঠকে কালো ধোঁয়া হয়, তারপর নিরপরাধ মানুষকে খুন করে আর হাসে পৈশাচিক সেই হাসি। জানেন কত কষ্ট করে তাকে ধরার, তাকে থামানোর সাধনায় বসেছিলাম, খুব দরকার ছিল আমার নামে মিথ্যা কথা ছড়িয়ে আমার পেছনে পুলিশ লেলানোর, সাধনাটা ভেঙে দিলেন, এরপর যা হবে তার জন্য তাই শুধু আপনারা। সার্চ টিম এ ফোন কলে ভয় তো পেলই না, উল্টো বুজরুকি বলে তাদের পর্বটার একটা পুনঃপ্রচারের আপডেট করে অপরাধীর হুমকি হিসেবে ফোন কলের রেকর্ডটা ঢুকিয়ে দেয়। ভূত পাতার বুজরুকি ধরা শেষ, এবার ওয়াদুদ আর তকলিশ ফিরে গেল তাদের সিরিয়াল কিলার ধরার মিশনে। পরবর্তী পর্বগুলোয় সেই উঠতি লেখকের গল্প আর ঘটনা আর ফরেন্সিক রিপোর্টের সামঞ্জস্যটা নিয়ে প্রতিবেদন করা হলো, পুলিশের টনক নড়ল। সার্চ টিমের রিপোর্টের ভিত্তিতে আগেও তারা অপরাধী ধরেছে, সেই লেখককে এবার গ্রেফতার করে সাংবাদিক সম্মেলনে নিয়ে এলো। সার্চ টিম সবার সামনে বিদঘুটে চেহারা লেখকটা হ্যান্ডকাফ পরিয়ে পুলিশের মাঝে দাঁড় করানো, লেখক ভ্যাবা চাকা খেয়ে আশেপাশে তাকাচ্ছে, ক্যামেরার ফ্ল্যাশ লাইটে তার চোখ পিটপিট করছে। পুলিশ প্রধান ব্রিফিং করছে, সবাইকে বলছে কিভাবে খুনের বিস্তারিত বর্ণনা লেখকের ভূতের গল্পে থাকে, আর কয়েকদিন পর ফরেন্সিক রিপোর্টেও একই বর্ণনা আসে, একটু ব্যতিক্রম হয় না। লেখক হঠাৎ ভরাট পুরুষালী কণ্ঠে কিন্তু কেমন যেন একটা অদ্ভুত ভাবে বলে উঠল, না না ওগুলো জাস্ট গল্প, আমি এক সিটিং এ গল্প লিখতে পারি, কয়েক ঘন্টার বেশি লাগে না, আমার গল্পের সাথে কোনো ঘটনার মিল হইলে সেটাকে আমার দোষ বলেন। পুলিশ লেখকের চুল ধরে খাওয়ায় সুদ্ধ নাড়িয়ে বলল, তোর দোষ কি, এটা তোর রিমান্ডে টের পাবি। লেখক নিয়ে দিল, সাংবাদিকদের ক্যামেরার শব্দ চলছে, ক্যামেরাম্যানরা বলছে ভাই একটু এদিকে ফিরে কান দেন তো, পুলিশ প্রধান ব্রিফিং করছে। লেখক কাঁপতে কাঁপতে হঠাৎ সামনে বসা সার্চ টিমে তকলিশের দিকে তাকালো, ইশারায় কাছে ডাকলো। তকলিশ কাছে গেলে তার কাছে একটা কাগজ আর কলমে রিকোয়েস্ট করলো লেখক, তকলিশ সাথে সাথে দিল লেখককে কাগজ কলম। সে উত্তেজিত স্বীকারোক্তি দেবে নাকি লেখক, হ্যান্ডকাফ বাঁধা অবস্থায় মাটিতে বসে পড়লো লেখক। পুলিশ তার দিকে তাকিয়ে ওঠানোর চেষ্টা করলো, কিন্তু লেখক লিখে চলেছে কাগজে, বাচ্চা ছেলেটা বসে আছে টেবিলের পেছনে, পুলিশ তাকে ঘিরে আছে, ডান পাশের পুলিশটা তার চুল ধরে টেনেছে, সে সবার আগে মরবে। পুলিশটা বলল, কি লিখেছে এগুলা, তুই কি পাগল, একটা লাথি দিল সে লেখকের বুকে, লেখকের নাক দিয়ে রক্ত বের হলো, কাগজটা ভিজে গেল, রক্ত মাখা কাগজ সে লিখে চলল, পুলিশটা বাচ্চা ছেলেটাকে লাথি দিল, বাচ্চা ছেলেটার রক্তে কাগজ ভিজে গেল, বাচ্চা ছেলেটা তার উপর লিখছে সাংবাদিক সামনে, যারা বাচ্চা ছেলেটাকে এখানে এনে অপমান করছে তারাও মরবে, যে পুলিশ বাচ্চা ছেলেটাকে নিয়ে বাজে কথা বলছে তিনিও মরবেন, যে ক্যামেরাম্যান বাচ্চা ছেলের কান্নার ছবি তুলতে চেয়েছেন তার চোখ কেটে দেওয়া হবে মরার আগে। পুলিশ লেখককে টেনে হিঁচড়ে উঠিয়ে নিল, লেখক কাগজে লিখল, এখন দরজা জানলা বন্ধ হোক, রুমের সব দরজার জানালা সশব্দে বন্ধ হয়ে গেল। লেখক লিখল, এবার লাইট গুলো বন্ধ হয়ে যাক, তপ করে আলোগুলো নিভে গেল, অন্ধকারে ছেয়ে গেল পুরোটা ঘর, সবার আতঙ্কিত কথাবার্তার শব্দ শোনা গেল। লেখক আবার তার ভয়ঙ্কর ভরাট কণ্ঠে বলে উঠল, এবার বাচ্চা ছেলেটার ঘোড়া আসুক, বাচ্চা ছেলেটা ঘোড়ায় চড়বে, অনেক মজা হবে। কালো ধোয়ার মতো কি যেন একটা ঘরের মাঝে এলো। হঠাৎ লেখকের শরীরটা নিশ্চল হয়ে গেল, কালো ধোঁয়াটা একটা ভয়ঙ্কর পিশাচের রূপ নিল, পুরো ঘরে অমানবিক চিৎকার শোনা গেল, মৃত্যুর চিৎকার আর আর একটা অপার্থিব হাসি। শুনছিলাম অলৌকিক সিরিজের গল্প অলৌকিক চার, লেখক ফ্র্যাঙ্কেনস্টাইনের কুৎসিত দানব। এই ছিল আমাদের আজকের মেইল থেকে পাওয়া বেস্ট স্টোরি। এরপর আমরা আরো কিছু স্টোরিতে যাব। এই ঘন্টার একদম শেষ দিকে আমরা যেহেতু শেষ করব একটা গান দিয়ে, ছোট বিরতি পর ব্রেকের পর একটা গান শুনে আমরা ফিরে আসব। গানটা আমার খুব পছন্দের গান, অঞ্জন দত্তের গান জন অফ আর্ক। এবং তার আগে একটা কাপড় বিরতি, ছোট্ট গান এবং বিরতি শেষে ফিরে আসছি। আপনার কথাগুলো দেখতে যাচ্ছে ফেসবুক পোস্টে, কেমন লাগছে ভূতের হর ক্লাব জানিয়ে দিতে পারেন আমাদেরকে www.facebook.com/ফেসবুক, এই ঠিকানা ভূতের হর ক্লাবের পোস্টে কমেন্ট করে জানিয়ে দিন।
Introducing new carbonated beverage, Houston.
যদি নন স্টপ গান শুনতে চান, রেডিও ফুর্তি বাজান।
তোমার জন্য রেখে গেলাম অলিভ গ্রিন রং, আর্নেস্তো গেভারার ডায়েরি। আমি তোমার জন্য রেখে গেলাম সান মার্কো স্কোয়ার, চঞ্চল পায়রার পৃথিবী। থাকবে তোমার জন্য মিথ্যে কথার ইতিহাস, গোটা শতাব্দীর দূষণ। তাই তোমার জন্য রেখে গেলাম জোন অফ আর্ক, আমি তোমার জন্য রেখে গেলাম জোন। আমি তোমার জন্য রেখে গেলাম নটরডামের বেল, বাদল সরকারের মিছিল। রেখে গেলাম আমার একটা পুরনো বিনায়, তুমিও বলতে পারো লেট ইট বি। থাকবে তোমার জন্য অন্তহীন ইঁদুর দৌড়, মধ্য মেধা বিভ্রান্তির জীবন। তাই তোমার জন্য রেখে গেলাম যৌন আর, আমি তোমার জন্য রেখে গেলাম
জোনটি।
বাংলাদেশের অদেখা সৌন্দর্য আপনার চোখে দেখবে সারা বিশ্ব।
এটাও কি সম্ভব?
হ্যাঁ, রবি ও ফেসবুক নিয়ে এলো ডিসকভার বাংলাদেশ ফটোগ্রাফি কন্টেস্ট।
সত্যি?
তো আর কি বলছি, ফেসবুকে কোনো ডেটা চার্জ ছাড়াই আপনার তোলা বাংলাদেশের সেরা ছবিটি হ্যাশট্যাগ রবি হ্যাশট্যাগ ডিসকভার বাংলাদেশ দিয়ে পাবলিক করে পোস্ট করুন আপনার প্রোফাইলে, এবং পেয়ে যান আকর্ষণীয় 4G হ্যান্ডসেট জিতে নেওয়ার সুযোগ।
ওয়াও, দ্যাটস গ্রেট।
আর এখানেই শেষ নয়, ফ্রি ফেসবুক উপভোগ করতে আপনার রবি নম্বরে 10, 20 বা 50 টাকা রিচার্জ করে SMS এ একটি কনফার্মেশন লিংক পাবেন।
তারপর
তারপর লিংকটিতে ক্লিক করলেই ফেসবুকে ফটো লাইক শেয়ার ও কমেন্ট ফ্রি
ওয়াও
বিস্তারিত জানতে হলে ভিজিট করুন www.robi.com.bd
তাহলে আর দেরি করব না
সো আপনিও দেরি করবেন না এখনই রবিতে রিচার্জ করে উপভোগ করি ফ্রি ফটোস ইন ফেসবুক
Introducing new carbonated beverage, Houston.
Fresh music, served hot. Radio Footy on the spot.
La 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 la.
তাড়াতাড়ি নাম মুখস্থ করে ফেলতে পেরেছি নাকি আজকে নতুন এবং আমাদের সাথে সবসময় তো আছেন, মানে এর আগে হরর ক্লাব এই হরর ক্লাব প্রতিবারই সম্ভবত আপনি এসেছেন, তাই না? আপনাকে ছাড়া আপনাদের হরর ক্লাব কখনো আসেনি?
একবার আসেনি, পাঁচবার আসছে আমাদের এই
ফুটবল বিশ্বকাপ নিয়ে কথা হচ্ছিল সামনে কিছুদিন পরে ফুটবল বিশ্বকাপ, তবে আজকে ফুটবল বিশ্বকাপ নিয়ে কথা অনেক আছে যাবো না। তো এখন যে বিষয়টা নিয়ে আসলে কথা বলতে চাইছি, সেকেন্ড আওয়ারে আসার পর ফার্স্টে একটু জানতে চাই যে আমরা যে স্টোরিটা শুনলাম, যেটা মেইল এর স্টোরি, যেটা কেমন লাগলো আপনাদের?
জি, অনেক ভালো লাগছে, এবং আসলেই একটু মানে ভৌতিক কাহিনী যেখানে একটু ভয় পাওয়ার বিষয় কাজ করে,
রহস্যজনক একটা জায়গা থেকে সিরিয়াল কিলারের ঘটনা। সিরিয়াল কিলার নিয়ে তো মানে বাংলায় একটা মুভি হয়েছিল, মানে কলকাতার একটা সিনেমা ছিল 22শে শ্রাবণ, এবং আজকে 22শে শ্রাবণের কথা মনে আসছে কারণ রবি গুরুর কি বলা যায় মনে তো আছে, কি দিবস মনে আছে করে, ওকে মনে নেই, তো যাই হোক আমার নিজেরও মনে নেই, তবে রবীন্দ্রনাথ ঠাকুর 22শে শ্রাবণ হচ্ছে কি তার প্রয়াণ দিবস, তাই না? তো সেই ডেটটাকে নিয়ে আর কি সিনেমাটা হয়েছিল, এবং সেই সিনেমাটা তো একজন সিরিয়াল কিলারকে দেখানো হয়েছিল। তো সিরিয়াল কিলার নিয়ে যে কোনো ফিকশন, যে কোনো কিছু অনেক বেশি ইন্টারেস্টিং হয়, আর ফ্রাঙ্কেনস্টাইনের কুৎসিত দানব তিনি যে কোনো কিছু নিয়ে হরর একটা মোড়কে নিয়ে আসেন। আর থ্যাংক ইউ ফ্রাঙ্কেনস্টাইনের কুৎসিত দানব, এবং সুন্দর সুন্দর গল্প আমাদেরকে আরও লিখে থাকেন। তো কথা ছিল মাসুম এবং মামুনের সাথে একটু কথা বলে নি, সেটা হচ্ছে মাসুমের বাড়ি যেখানে নড়াইলের লোহাগড়া,
মানে লোহাগড়া থেকে 14 কিলোমিটারের মতো আরো একটু ভিতরে যাইতে হবে, মানে মাশরাফি বিন মুর্তজার বাসার থেকে খুব বেশি দূরে না।
খুব সুন্দর জায়গা, এবং মানে এখন সুলতান সেখানে থাকতেন, অবশ্যই প্রাকৃতিক সৌন্দর্যের একটা আধার বোধ হয় সেখানে, এবং তিনি বেশ মানুষজন থেকে মানে রিমোটেড লাইফ লিড করতে চেয়েছিলেন, এবং সেই জন্যই তিনি সেখানে গিয়েছিলেন, অদ্ভুত অদ্ভুত সব কাজ করেছিলেন, এবং তার লাইফ নিয়ে সিনেমা বানিয়েছিলেন তার একমাত্র আদম সুরত, আমার দেখা অন্যতম বেস্ট কাজ, বেস্ট কাজ বলতে ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম আই হ্যাভ এভার সিন। তো যাই হোক, আদম সুরত সেই এস এম সুলতানের জায়গা, সেই নড়াইল, সেই নড়াইলে আর কি কি আছে বলছিলেন যে আপনাদের একটা কি যেন একটা মেলা হয়, একজন
তারক গোসাইয়ের মেলা হয়, এটা লোহাগড়া জয়পুর নামে একটা জায়গাতে, লোহাগড়ার থেকে মানে সাইডের গ্রামটাই বলা চলে, আমাদের ওখানে প্রতি বছরে 3 দিনের জন্য একটা মেলা হয় তারক গোসাইয়ের নাম করে।
আচ্ছা, কে ছিলেন এই তারক
গোসাই? তারক গোসাই একজন হিন্দু ব্যক্তি ছিলেন আমাদের ওই এলাকায়, তাকে সে ওইভাবে তার প্রচলন ছিল না বা তাকে ওইভাবে কেউ চিনত না, বাট মানে তাকে মৃত্যুরও কিছুদিন পরে তাকে সবাই বুঝতে পারে যে না আসলে সামহাও ব্যক্তিটা
আনুমানিক প্রায় 50-60 বছর ধরে হচ্ছে। তো সেই তালুক তারুক গোসাই তিনি কত বছর আগে মানে বেঁচে মারা গিয়েছেন, কত বছর হলো
উনি মারা গেছেন?
সময়টা জানেন
না, এক্স্যাক্ট কেউই বলতে পারবে না, তার জন্ম মৃত্যু সম্পর্কে কেউই কোনো ধারণা রাখতে পারে না।
শুনি তাহলে এই লোকটা
তারুক গোসাই মানে যখন তিনি জীবিত ছিলেন তখন মানে টোটাল ভারতবর্ষটা এক ছিল, বাংলাদেশ পাকিস্তান ভারত একটা ছিল। তো সেখানে তখন তো বাংলাদেশের মানুষ ইন্ডিয়াতে, ইন্ডিয়ার মানুষ বাংলাদেশে নর্মাল চলাফেরা করতে পারতেন। তো তারুক গোসাই যখন মারা যায় তার তিন মাস পরে ইন্ডিয়ার থেকে একজন ব্যক্তি এসে তারুক গোসাইয়ের সম্পর্কে খোঁজ নিচ্ছিলেন যে তারুক গোসাইয়ের বাড়ি কোথায়, আমি তারুক গোসাইয়ের সাথে দেখা করব।
আচ্ছা,
তো ওখানেরই একজন ব্যক্তি বলছিলেন যে আপনি কে, কোথা থেকে এসেছেন? বলে আমি ইন্ডিয়া থেকে আসছি, তারুক গোসাইয়ের সাথে আমি একটু দেখা করবো, আমার একটু প্রয়োজন তার কাছে। বলে উনি তো তিন বছর আগে মারা গেছেন, সরি তিন মাস আগে মারা গেছেন, তো ওনার সাথে তো আপনি দেখা করতে পারবেন না। তখন ওই ব্যক্তিটা যে দেখা করতে আসছেন সে বলে যে আপনি মিথ্যা বলছেন কেন, আমার সাথে তো এক মাস আগে তারুক গোসাইয়ের দেখা হয়েছে ইন্ডিয়াতে, সে আমার সাথে কথা বলছে, আমিও তার সাথে কথা বলছি, এবং তিনি আমাকে দাওয়াতও দিয়েছেন তার বাড়িতে আসার জন্য। তখন ওই স্থানীয় ওই ব্যক্তিটা তার কথা বিশ্বাস করেনি যে না আপনি ভুল বলছেন, এটা হতে পারে না, সে তিন মাস আগে মারা গেছে।
আচ্ছা,
তো এর মাঝে তার বাড়ির আশেপাশে যারা থাকতেন, যে পরিবারগুলো থাকতো, তারা মাঝে সাঝে সন্ধ্যার সময় তার রুমের থেকে আলো দেখতে পেত, যে আলো জ্বলছে, তারপরে পূজা হচ্ছে, এরকম তারা আভাস পেত বা অনেকেই তাদের চোখে দেখত, এটা আমরা আমাদের এলাকার মুরব্বীদের কাছে শুনছি। ওই ইন্ডিয়া থেকে ওই ব্যক্তিটা আসার পরে যখন ওই কথা বললেন এবং ওই পূজা হচ্ছে বা তার রুমে আলো জ্বলছে প্রতিদিন সন্ধ্যার সময়, এই ব্যাপারগুলো তখন এলাকার মানুষজন মিলায় তার প্রতি একটা ভক্তি শ্রদ্ধা এনে তখন থেকেই তারা হচ্ছে তারুক গোসাইয়ের মেলাটা শুরু করে, এবং সেখানে আমাদের আশেপাশের অনেক জেলা থেকে মানুষ আসে, ইভেন দো ইন্ডিয়ার থেকেও মানুষ আসে তারুক গোসাইয়ের মেলা।
অদ্ভুত না ব্যাপারটা, তাই না, যে খুব অদ্ভুত ভাবে একটা ট্র্যাডিশন শুরু হয়ে গেল, একটা লোকি কালচার শুরু হয়ে গেল, এবং আমাদের এই অঞ্চলের কালচার গুলো ক্ষেত্রে এই ধরনের ঘটনা ইনফ্লুয়েন্স সম্ভবত অনেক বেশি। তো সেই জন্যই হয়তো আমরা বাড়িতে গেলে বা গ্রামের বাড়িতে বেড়াতে গেলে নানা দাদাদের কাছ থেকে ছোটবেলা অনেক ভূতের গল্পও শুনতাম, তাই না? মামুনের সাথে কথা ছিল আমাদের আজকের সবচেয়ে কি বলা যায় খুদে হল ক্লাব মেম্বার, এই মুহূর্তে যারা আছেন অবশ্যই হল ক্লাব মেম্বারদের ভিতর সে সবচেয়ে ছোট না, অনেকদিন আপনি কিসে পড়ছেন, কলেজে পড়ছেন?
জি।
ওকে, তো আপনার বাড়িতে হচ্ছে সোনারগাঁ, খুবই বিখ্যাত জায়গা, রাজকীয় জায়গা, এবং বারো ভূঁইয়াদের জায়গা ছিল, সেটা বাংলার রাজধানী ছিল একসময়। আচ্ছা, এখন আপনি তো ঢাকা থাকছেন,
জি,
তো এই ছোটবেলায় নানি দাদিদের কাছ থেকে কি ভূতের গল্প শোনা হতো?
হ্যাঁ শোনা হতো, যেমন নানু বাড়িতে গেলে নানা শোনাইতো, নানি শোনাইতো, এরকম অনেক গল্পই শোনাইছে।
তো আপনার কি মনে হয় যে দাদি নানিরা কি ভয় দেখাতে ভালোবাসতো নাকি আপনারা ভয় পেতে ভালোবাসতেন বলে আপনাদের শোনাতো, কি মনে হয় এখন?
আসলে আমার যেটা পার্সোনালি মনে হয় যে ওরা, আমরা ভয় পেতাম তাই ওরাও শুনাইতে মজা পেতো, আমরাও শুনে মজা পেতাম।
পারস্পরিক।
হ্যাঁ,
আপনি আপনি কি কাউকে ভূতের গল্প শোনান?
আমি ভূতের গল্প শোনাই বলতে আমি শুনতেই ভালোবাসি বেশি,
তাই
যেমন এই যে আপনাদের হরর ক্লাবের এই শো গুলো, এগুলো থেকে অনেক বিভিন্ন ধরনের গল্প শুনি। তারপরে এই যে যেমন
কোন গল্প শুনে খুব ভয় পেয়েছেন এরকম কোন অভিজ্ঞতা থেকে মনে পড়ে আছে? খুব ভয় পেয়েছিলেন যেরকম মাসুম বলছিলেন একটা মুভি দেখে, একটা মুভি একটা সিন দেখে খুব ভয় পেয়ে গেছিল, এরকম কোনো গল্পের কথা মনে পড়ে আছে? অনেক ভয় পেয়েছিলেন,
গল্প শুনে ভয় পেয়েছিলাম, আমার নানা আমাকে একটা শুনিয়েছিল, তার পার্সোনালি হয়ে যাওয়া একটা ঘটনা, তো সেটা শুনে একবার মানে যখন শুনেছি
বয়স কত ছিল আপনার
তখন? আমার বয়স হবে 7 কি 8।
এখন যদি সে গল্পটা শুনেন ভয় পাবেন?
এখন গল্পটা শুনলে ভয় পাবো বলতে, এখন আসলে এত গল্প শোনা হয় যে অনেকগুলো গল্প মোটামুটি একই রকম মনে
হয়। ছোটবেলায় যে ভয় পেয়েছিলেন কিরকম ছিল গল্পটা একটু শুনি আমরা।
গল্পটা ছিল আমার নানা একদিন, মানে একদিন বলতে উনি প্রায় বাড়িতে দেরিতে আসতো, ওনার ব্যবসা ছিল তখন, আগের দিনে গাড়ি ঘোড়া অতমন ছিল না, তো তাই হাইটেই আসতে হইতো।
তো একদিন অনেক রাতেও নিয়ে আসার সময় রাস্তা দিয়ে যে আসতেছে কাঁচা রাস্তা, তো ওখানে উনি একটা দূর থেকে আসার সময় একটা বক্স, মোটামুটি বড় একটা বক্স টাইপের কিছু একটা ফলো করুন। তো ওটা দেখে ওনার মাথায় খুব ইন্টারেস্ট জাগছে যে জিনিসটা এত রাতে রাস্তার মাঝে কেউ কি ফেলে গেল অথবা কোনো কিছু কিনা। তো ওটা দেখতে তিনি সামনের দিকে আরো যাচ্ছে, যতই যাচ্ছে দেখছে বক্সটা একটু মোটামুটি বড় টাইপের। তো তখন হলো কি, হঠাৎ সামনে যাওয়ার পর অন্ধকার, তো রাতের টাইম অন্ধকার, তো হঠাৎই দেখে যে ওখানে ওই বক্সটা নেই, বক্সটা নেই। তো এটা দেখে কিছুটা অদ্ভুত ওনার কাছে মনে হয়েছিল, উনি আবার হাঁটা শুরু করছে। তো সামনে দেখে যে একটা ঘোড়া, আমার নানা বাড়ির যে এরিয়াটা সেদিকে ঘোড়া টাইপের কোনো প্রাণী থাকার কথা না। তো তো ওইটা দেখে উনি অবাক হয়ে তারপরে বলে যে ঘোড়া, জীবনে ঘোড়ার মানুষের শখ থাকতেই পারে। তো ওইটা দেখতে যে ওনার খুব আগ্রহ জাগলো যে হ্যাঁ ঘোড়াটা যাই, ঘোড়াটা গিয়ে দেখি ঘোড়াতে নিয়ে যেতে পারি কিনা বাড়িতে। তো সেই হিসাবে গেল। তো ঘোড়াটার কাছে যাওয়ার পর হলো কি, আমার নানা যতটুকু বলছে যে ওনার তারপর তেমন কিছু মনে নেই, কিন্তু ওনার পরদিন সকালবেলা ওনাকে আমাদের ওইখানকারই মানে নানা বাড়িতে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার সামনে একটা পুকুর বিশাল, ওই পুকুরে মানে আঘাত নেওয়া শরীরে মানে সবাই অজ্ঞান অবস্থায় খুঁজে পেয়েছিল। তো ওই কাহিনীটা যখন আমার নানা বলছে যে এটা আমরা জিজ্ঞাসা করছিলাম এটা সত্যি না, হ্যাঁ আমার সাথে হয়ে
যাও,
আমি অনেক খুব ভয় পেয়েছিলাম।
আমি এরকম আমাদের আমি ছোটবেলায় এরকম গ্রামে একটা গল্প শুনেছিলাম যে এক লোক হচ্ছে একটা খাল পার হবে, তখন সে একটা কলসি পায় এবং সে কলসির ভিতর অনেকগুলো মুদ্রা। তো প্রথমে হচ্ছে সে কলসিটা আসে, খালি একটা কলসি আসে এবং সেই কলসিটা তার সাথে কথা বলতে থাকে যে আমাকে পানি দিয়ে ভরে দাও, সেই কলসি ধুয়ে দাও, সে একটা কলসি ধুয়ে দেয়, তারপর আরেকটা কলসি আছে, আরেকটা কলসি আছে। মানে লৌকিক বা গ্রামাঞ্চল মানে একদম রুরাল এরিয়ার যে গল্পগুলো খুব অদ্ভুত অদ্ভুত গল্প, হয়তো বাস্তবে এগুলোর কোনো ভিত্তি নেই, বাট এই গল্পগুলো আসলে যখন শোনা হয় ওই রকম এনভায়রনমেন্ট আসলে একটা ভয়ের কি বলে এক্সপিরিয়েন্স নিয়ে আসে আমাদের জন্য। খুব ভয় পেয়েছিলেন কি এই গল্প শুনে জীবনে, কি এর থেকে বেশি ভয় পেয়েছিলেন বা বড় হওয়ার পর কোনো ভয়ের এক্সপিরিয়েন্স মনে পড়ে?
বড় হওয়ার পরে এক্সপিরিয়েন্স একটা আমার নিজের সাথে হয়ে যাওয়া একটা এক্সপিরিয়েন্স যেটা ছিল সেটাতে মোটামুটি ভয় পেয়েছিলাম, কারণ ওটা ওইটা এমন একটা যে যেটা নিজের সাথে হওয়া কোনো ঘটনা থেকে আমি যদি ভয় পেয়ে থাকি ওই ঘটনাটাই ছিল।
আচ্ছা, সেটা কত বছর আগে?
সেটা মোটামুটি এক থেকে দেড় বছর আগে।
হয়তো আপনি মনে করেন যে সেটা প্যারানর্মাল কিছু ছিল সেই ঘটনাটা?
প্যারানর্মাল কিছু ছিল এখনো মানে
শিওর না,
মানে শিওর বলতে আমি ওই জায়গাটার মানে ভিতরে মানে ওই ঘটনাটা নিয়ে আরো কিছু জানার মানে যে স্কোপটা ওটা আর পাইনি, কারণ ঘটনাটা আমার সাথে ঘটে গিয়েছিল
ফরিদপুরে। ল্যাক অফ এভিডেন্স যেটা, যে আপনার কাছে বা ল্যাক অফ ইনফরমেশন, আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ ইনফরমেশন বা টাকা হয়তো নাই, সেটা আপনি সিদ্ধান্ত আসতে পারেন না। ছোট্ট করে কি ঘটনাটা শুনবো, আমার শোনার আগ্রহ হচ্ছে আর কি, খুব ছোট্ট করে একটু শুনি।
আসলে ঘটনাটা হয়েছিল আমার এসএসসি পরীক্ষার পর, যখন আমরা চিল্লাই গেছিলাম ফরিদপুরে একটা খুব প্রত্যন্ত গ্রামে, অনেক ভিতরে, সেটা মানে জনমানব ধরতে গেলে মানুষ খুব কম ছিল, অনেক কম দেখা যেত সারাদিনে। সেখানে যে মসজিদটাতে আমরা ছিলাম সেটা ছিল মোটামুটি আনুমানিক ওখানকার এলাকাবাসী বলে যে 400 বছর পুরানো। তো মসজিদটার দেয়াল ঘেঁষে একটা কবরস্থানও ছিল, ওখানে কবরের যে তারিখগুলো ছিল ওই তারিখগুলো দেখে আমরা এখনের তারিখ মিলালে মোটামুটি 200-250 বছর পুরানো কবর কয়েকটা ছিল। তো আমাদেরকে মসজিদে দেওয়ার পর ওখানকার হুজুররা মোটামুটি নাই বলে দিয়েছিল যে সন্ধ্যার পরে দয়া করে তোমরা মানে বেশি একটা বাইরে থেকো না। আমরা মোটামুটি কম বয়সের ছিলাম, রাতে ওই দিন কি করলাম, প্রথম দিন ঠিকঠাক মতোই ছিল, দ্বিতীয় দিন আমাদের খুব বাংলাদেশের খেলা ছিল বলে দ্বিতীয় দিন কিউরিওসিটি খেলা বেরো, মানে কাউকে না বলে মসজিদ থেকে বেরো, মসজিদের সাথে একটা রাস্তা, ওই রাস্তার পার মানে রেডিওতে খেলা শুনতেছি। তো খেলা শেষ হয়ে যাওয়ার পর মোটামুটি আরো ভালো লাগতেছে, একা একা আড্ডা দিতেছি। তো হঠাৎই বললাম যে চলো আমরা ভিতরে চলে যাব। আচ্ছা ঠিক আছে। তো আমরা দুই ফ্রেন্ড ছিলাম, যাওয়ার সময় বললাম যে অজু করেছি, তো একজন আমি অজু করে সাইডে দাঁড়ালাম, আরেকজন অজু করছে, তো ওর জন্য ওয়েট করতেছি। তখনই দেখলাম ওই রাস্তাটা থেকে একটু দূর অন্ধকার সময় অনেক রাত,
কিছু একটা সামনের দিকে আসতেছে, মানে এত অন্ধকার, তারপরেও মানে বোঝা যাচ্ছে কিছু একটা আসতেছে। ভাবলাম যে কোনো মানুষ হয়তো রাস্তা দিয়ে যেতেই পারে, রাস্তাটা ছিল একটু দূর, 10-12 ফিট দূরে। তো আসার সময় হঠাৎই দেখলাম যে মানুষটা যেই দিক দিয়ে আসতেছে ওই দিক দিয়ে আসলে মানে রাস্তা বলতে রাস্তার সাইড ওটা না, ওইদিকে ঢাল, মানে ক্ষেতের জমি পুকুর এগুলা,
মানে ওইদিকে নর্মালি হাঁটা
মানে হাঁটা সম্ভব না। তো ওই দিক থেকে আসতেছে, তো ভাবলাম কি ব্যাপার, লোকটা কি চোখে দেখে না? তো দাঁড়িয়ে আছে, আমার ফ্রেন্ড আমাকে হঠাৎ বললো যে কি হলো, কি দেখিস? তো আমি বললাম যে ওই যে দেখ কি যেন আসতেছে। তো দেখলো, দেখার পর হ্যাঁ ওর জিনিসটা সামনে আসার পর দেখলাম ওটা মানুষ না, কিছু একটা এমন যে তার হাতটা স্বাভাবিক মানুষের মতো না।
ওকে, ওটা দেখে কি করলেন?
ওটা দেখে মানে একটা শক, ভিতরে একটা পুরো শক লাগছে যে এমন কিছু সম্মুখীন হবো আমি তো ভাবতেও পারিনি। তো ওটা দেখে পুরো শক। তো ওটা আবার কি হলো, কিছুক্ষণের ভিতরে যেমন সেকেন্ডের ভিতরে জিনিসটা নাই নাই চোখের সামনে দেখতেছি, যেটা জিনিসটা আসলো আমাদের বরাবর, রাস্তাটা আমাদের একটু সামনে
বসা। তারপর কি করলেন?
তারপর কি, তারপর ফ্রেন্ড আমার সাথে যে ও পরে বললো যে আমাদের শীঘ্রই ভিতরে চলে যাওয়া দরকার। আমরা দৌড়ের উপর মসজিদে চলে যাই। তো সেখানে রাত অনেক, কাউকে কিছু না বলে
সবচেয়ে বেশি ভয় পেয়েছিলেন?
হ্যাঁ, মানে সেদিন বলা যায় যে সবচেয়ে বেশি ভয় পেয়েছিলাম আমি।
ভূতের ভয় ছাড়া আপনার কোনো ভয় আছে? মানে এই ধরনের প্যারানর্মাল ভয় ছাড়া আর কোনো ভয়ের অভিজ্ঞতা আছে?
না, তেমন ইচ্ছা নাই। তবে হ্যাঁ, আমি পার্সোনালি অপারেশন থিয়েটার খুব ভয় পাই।
আচ্ছা আচ্ছা, গ্রেট। তো আশা করি আপনার কখনো ওখানে যেতে হবে না ইনশাল্লাহ, আপনি খুব সুস্থ জীবন যাপন করুন। তো খুব ভালো লাগছে আড্ডা দিতে আমাদের সাথে আরো একজন এই হরর ক্লাবের হৃদয়, হৃদয়ের কাছে চলন বিলের অনেক ঘটনা আছে। চলন বিল নিয়ে আমার জানার অনেক আগ্রহ আছে, তবে এখন না। আমরা এখন একটা খুব সুন্দর একটা গান শুনবো, অনুপম রায়ের নীল মেঘ মাসে। গান শুনে আমরা আজকের মেইন স্টোরি যেটা সুনীল গঙ্গোপাধ্যায় সবু চলে, সেই গল্পটা শুনবো। আপনার লেখার অপেক্ষায় থাকলাম facebook.com/radiofooti, এখানে জানিয়ে দিন কেমন লাগছে আজকের ভূত এবং হরর ক্লাব। এরপর আমরা স্টোরি শুনে আবার ফিরে আসবো, ততক্ষণ সঙ্গে থাকুন শুনছি রেডিওফুটি রেডিওএফএম। আর এখন শুনবো গান এবং বিরতির পর আমরা স্টোরিতে যাবো। শুনে যাবো রেডিওফুটি রেডিওএফএম এন্ড ফুটি।
গেলে চোখ মুছে ঘষে তারা, নীল শোক মিছিল বের করে জোনাকিরা, শির শিরে আদরের মাঝখানে থেমে গেছে গল্পের ক্লাস, ভেজা শরীর গিয়েছে রাত পাখিদের স্কুল বাড়ের আলো আকাশে ওঠে ওই নীল মেঘ মাসে কৃষ্ণ চূড়া, তবু ঝড়ের আলো আকাশে ওঠে ওই নীল মেঘ মাসে কৃষ্ণ চূড়া। ডুবে গেলে ভয় পেলে পাখিটাকে, একা বিছানাতে ঘুমের ঠোঁট খোঁজে কাকে, মায়া মায়া জোছনায় শঙ্খ লেগে নীলে মিশে ছিল দুটো ভুল, নোনা জল শুকিয়েছে তোর গালে কঠিন খুশেছে আমার, তবু ঝড়ের আলো আকাশে ওই নীল মেঘ মাসে কৃষ্ণ চূড়া, তবু ঝড়ের আলো আকাশে ওঠে ওই নীল মেঘ মাসে কৃষ্ণ চূড়া। Thank you. ওই নীল মেঘ মাসে কৃষ্ণ চূড়ায়, কোন রাতে পরিণামে আর পালক জড়িয়ে যায় ফেলে যাওয়া চুইংগামে, আসমান পালকের রক্তের ছিটে বেঁচে গেছে জোর বড়া, অল্প মাংস কিছু উপরে এসেছে পড়ি ব্যথা নিবেছে সারা রাত, ঝড়ের আলো আকাশে উঠে ওই নীল মেঘ মাসে কৃষ্ণ চূড়ায়, ঝড়ের আলো আকাশে উঠে ওই নীল মেঘ মাসে কৃষ্ণ চূড়ায়, ঝড়ের আলো আকাশে
এই যে শুনছেন, আপনাকেই বলছি, বলুন তো আজকাল আধা পয়সায় কি হয়? তা দিয়ে লজেন্স পাওয়া যায়, আইসক্রিম কিংবা মুড়ি, এসব কিছুই হয় না আধা পয়সায়, কারণ কেউই আধা পয়সার দাম দেয় না, কিন্তু রবি ঠিকই দেয়। তাই রবি নম্বরে 21 টাকা রিচার্জে 2 দিন ও 49 টাকা রিচার্জে 5 দিন কথা বলতে পারবেন রবি, ও এয়ারটেল নম্বরে আধা পয়সায়, আর অন্য অপারেটরে 1 পয়সায় দিন রাত 24 ঘন্টা। বিস্তারিত জানতে ভিজিট করুন robi.com.bd। রবি,
গহীন জঙ্গল, তার উপর ঝড়, আমাদের মাথা সহ গাছটা প্রচন্ড দুলতে লাগলো, ঠিক তখনই দেখি বেচারা বাঘ উদ্ভিদ ওর আমাদের কাছে, ছুটিকাই তো চাই না, আবার চাই ছুটিকা, চাইলে দেখে নিন ছুটিকাই নিচ্ছেন কিনা।
তারপর বাঘের মাথায় বন্দুকটা ঠেকায়া
ধাম ধাম,
বাঘ তো
নে দোস্ত, এবার ফ্রুটিকা খা,
বাঘ তো দূরের কথা, একটা পাখিও দেখি নেই, মানে বাঘের ভয় তো ট্রলার থেকে না মানে
অন্য ফ্রুটিকাই পারে মনিকে পিওর করে দিতে, ফ্রুটিকা একটু বেশি পিওর।
রেডিও ফুটবল স্থানের সৃষ্টি সেই মধ্যে আপনার সাথে শুনছেন ভূত এফএম হরর ক্লাব। আমরা বলেছি যে বিরতিতে ফিরে এসে শুনবো আমাদের আজকের মেইন স্টোরি যেটা সেটা, তবে তার আগে একটা ফেসবুক কমেন্ট করে নিচ্ছি। মোহাম্মদ আরিফুল ইসলাম তিনি লিখেছেন, কমেন্ট করেছেন, আসুন একটু ভয় পাওয়া যায়। ওকে, তারপর তিনি বেশ কয়েকটা ছোট ছোট গল্প লিখে পাঠিয়েছেন। বলতে প্রথমে একটু পড়ে নিন, গ্রামের বাড়িতে বেড়াতে গেলেন, হঠাৎ রাতে জানলার পাশ থেকে আপনার মা ডাকছে আপনাকে, তার সাথে বাইরে যেতে হবে। আপনি উঠে গেলেন, অনেকক্ষণ তার সাথে হাঁটার পর মনে হলো মা তো আপনার সাথে গ্রামে আসেনি, তাহলে মহিলাটি কে? এরকম আরো অনেক ছোট ছোট গল্প আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন, আমাদেরকে মেইল করতে পারেন ভূত এফএম@fm.com.au/ হরর ক্লাব। ছোট 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 কিছু হরর গল্প কিন্তু এর আগেও আপনাদেরকে পড়ে শুনিয়েছি, এবং ছোট ছোট হরর গল্পগুলোর ভিতরে কিন্তু একটা আলাদা ধরনের ভয় কাজ করে বা ভালো লাগার কাজ করে, মানে এন্টারটেইনমেন্ট থাকে সেখানে, এবং সেটাও বেশ ভালো পিঠে পিঠে একটা জায়গা আমার কাছে মনে হয়। তাহলে আপনি আশা আছেন আমাদের সাথে, খুলনা থেকে শুনছি, আমার সাথে কাজিনও শুনছে, খুব এনজয় করছি, মিসু রাসেল ভাইয়া রাসেল থেকে তো চলে আসবেন, আনিকা রহমান লিখেছেন সবকিছু মিস হয়ে যায় ব্যস্ততার কারণে, ঠিক আছে মহাপ্লাব হয় না, ওকে, আরো আর রিসেন্টলি কারা কমেন্ট করেছেন না করেছেন তাদের কমেন্ট গুলো একটু দেখে নেই। আর তার আগে আবারও জানিয়ে দিচ্ছি এখনকার যে গল্পটা, সেই গল্পটা সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা গল্প, গল্পের নাম হচ্ছে সবুজ আলো। এবং গল্পটি মেনলি হিপিদের নিয়ে। ভারতের একটা সময় হিপিরা মানে বিভিন্ন জায়গায় হিপিরা চলে এসেছিল এবং সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় হিপিদের অবস্থান ছিল। তো সেই কাউন্টার কালচার বলতে যেটা বোঝায় হিপিদের ব্যাপারটা অনেকটা সেরকম ছিল। হিপিদের নিয়ে আলোচনা করার জন্য এত সে বুঝতে ভালো খারাপ নয়, তবে এক কাপ বিকেলে নেক্সট কোনো একদিন হয়তো হিপিদের নিয়ে কথা হবে। তো আজকে শুধু হিপিদের নিয়ে, হিপিদের সময়টাকে নিয়ে, দুটা হিপি তরুণ তরুণীকে নিয়ে বাঁধানো একটা গল্প সবুজ আলো। খুব সুন্দর একটা গল্প, আলো আছে গল্পের ভেতরে, আলো আছে, অন্ধকার আছে, সব মিলে চমৎকার একটা গল্পের আবহাওয়া আছে। সুনীলের গল্প মানেই বিশেষ কিছু। শুনবো সবুজ আলো, গল্প শুনে আবারও ফিরে আসবো। আর আপনার লেখা চাচ্ছি কমেন্ট বক্সে কেমন লাগছে, আমরা স্টুডিও থেকে শুনবো আজকের হরর ক্লাব নিয়ে সবুজ আলো গল্পটা শুনে শুনে আবারও ফিরে আসবো। সেক্ষেত্রে
সবুজ আলো, সুনীল গঙ্গোপাধ্যায়। যেরকম পথঘাটে হিপিদের দেখা যায়, লম্বা লম্বা চুলওয়ালা ছেলে ও মেয়ে, অনেক সময় খালি পা, নোংরা পোশাক, সেরকমই এক যুবক যুবতীকে আমি দেখেছিলাম। কিছুই অবাক হয়নি, ওরা পার্ক স্ট্রিটে চৌরঙ্গীর মোড়ে দাঁড়িয়েছিল। দুজনের পোশাক একরকম, প্যান্ট শার্ট, সোনালি রঙের চুল, হালকা নীল চোখের মণি, দুধে আলতা রং। অন্য হিপিদের মতন এরা তেমন নোংরা নয়, যদিও পোশাক ছেঁড়াখোড়া। ওরা চুপ করে দাঁড়িয়ে পরস্পরের মধ্যে নিচু গলায় কথা বলছিল। আমি তু এক পলক ওদের দিকে তাকিয়েছিলাম। ওরা এত রূপবান যে না তাকিয়ে পারা যায় না। দুজনেরই মুখে অপরূপ সারল্য মাখানো। আমি ভাবলাম ওরা তো বেশ ভালোই আছে, চাকরি বাকরি কিংবা টাকা পয়সা উপার্জন কিংবা ঘর সংসার নিয়ে থাকাই এই পৃথিবীর নিয়ম। এই নিয়ম বড্ড পুরনো হয়ে গেছে। ওরা যদি সে নিয়ম না মানে তাহলে বুঝতে হবে ওরা অন্যরকম সুখ চাইছে। অধিকাংশ হিপি একরকম চেহারা হয় এবং সাহেব মেমদের মুখ একবার মাত্র দেখে মনে রাখাও যায় না, সুতরাং ওদেরও মনে রাখার কোনো কারণ ছিল না। কিন্তু আমি ঘাম মুছবার জন্য যেই পকেট থেকে রুমাল বার করতে গেছি, অমনি ঝনঝন করে কয়েকটা খুচরো পয়সা রাস্তায় পড়ে গেল, কয়েকটা গড়িয়ে গেল ওদের পায়ের কাছে। আমি নিচু হয়ে পয়সা তুলতে গেলাম, ছেলে মেয়ে দুটি পয়সা কুড়িয়ে আমার হাতে দিল। আমি হেসে বললাম থ্যাংক ইউ। ওরা দুজনে আমার দিকে তাকিয়ে হাসলো, তারপর কি বললো আমি বুঝতে পারলাম না। বোধহয় ওদের ভাষা ইংরেজি নয়, জার্মান, ফরাসি, ডাচ ছেলেমেয়েরাও তো হিপি হয়। আমিও সেখানে দাঁড়ালাম না, হাঁটতে লাগলাম ধর্মতলার দিকে। ওরা সেখানেই রইল দাঁড়িয়ে। মেয়েটির হাসি আমার এতই সুন্দর লেগেছিল যে আমি দু একবার ওদের দিকে ফিরে ফিরে না তাকিয়ে পারিনি। বেশিবার তাকানো আবার অপ্রতিরতা, এটা একটা সামান্য ঘটনা, মনে রাখবার মতন কিছু নয়। আমি মনেও রাখিনি। এর কয়েকদিন পর আমি বেনারস গিয়েছিলাম। বেনারস তো একেবারে হিপিদের রাজত্ব, রাস্তায় বিশেষত গঙ্গার ধারে শত শত হিপিদের যখন তখন দেখা যায়। এদের মধ্যে যদিও সেই দুজন হিপিকে হঠাৎ একদিন দেখি, আশ্চর্য হবার কিছু নেই। আমি কিন্তু ওদের দুজনকে অত ভিড়ের মধ্যেও চিনতে পেরেছিলাম। সেই মেয়েটির হাসি দেখেই চিনলাম, হাসিটা আমার চোখে লেগেছিল। মেয়েটির শরীরটা এত সুন্দর এবং মুখখানা এত লাবণ্যময় যে সিনেমায় নামলে দারুণ নাম করতে পারত। তার বদলে একটা পাতলা জামা প্যান্ট পরে গঙ্গার ধারে শুয়ে রোদ পোয়াচ্ছে। এর দুদিন পরে বেনারসে একটা ছোটখাটো দাঙ্গা লাগার উপক্রম হলো। একদল লোক লাঠি, সোঁটা, এমনকি খোলা তলোয়ার হাতে রাস্তায় নেমে পড়ল। তারা সব হিপিদের তাড়াবে। কয়েকজন হিপিকে মারধরও করলো খুব, তবে ঠিক সময়ে পুলিশ এসে পড়ায় বেশি দূর গড়ালো না। অনেক গ্রেপ্তার হলো। লোকগুলো নাকি অধিকাংশই গুন্ডা শ্রেণীর। হিপিদের ওপর ওদের অত রাগের কারণটা পরে জানতে পারলাম। বেনারসে আমি উঠেছিলাম আমার বন্ধু প্রশান্তর বাড়িতে। আমার বন্ধুর স্ত্রী কীতি, যাকে বলে সরকারি গ্যাজেট, রোজ সকালবেলা বাজার করতে গিয়ে গীতি যাবতীয় খবর সংগ্রহ করে আনে। গীতি আমাদের একটা লোমহর্ষক কাহিনী শোনালো। বেনারসের আশেপাশে এখনো অনেক ছোটখাটো রাজা ও জমিদার রয়ে গেছে, যারা প্রায় মধ্যযুগীয় কায়দায় জীবন কাটায়। তারা নিজস্ব গুন্ডা পোষে, অনেক সময় লোকজনকে খুন করে মৃতদেহ গায়েব করে দেয়, নানা জায়গা থেকে স্ত্রী লোকও ধরে আনে। হিপিদের মধ্যে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে বলে অনেক সময় এইসব রাজা ও জমিদাররা গুন্ডা দিয়ে হিপি মেয়েও লুট করে। আগেকার দিনে কোন মেম সাহেবকে ভোগ করার কথা তারা ভাবতেও পারত না, এখন অনেক সুযোগ। বেনারসে এত হিপি মেয়ে গিজ গিজ করছে, তার মধ্যে দু একজন হারিয়ে গেল কি না গেল কে খোঁজ রাখে। সেই রকমই একটা ঘটনা ঘটেছিল গতকাল। একজোড়া হিপি ছেলে মেয়ে রাত্রির বেলা একটা সরু গলি দিয়ে যাচ্ছিল। এই সময় তিনজন গুন্ডা তাদের অনুসরণ করে। গুন্ডাদের সঙ্গে লাঠি ও ছুরি ছিল। গলিটা ছিল কানা গলি, এক জায়গায় শেষ হয়ে গেছে সামনে দেয়াল। হিপি ছেলে ও মেয়েটি বুঝতে পেরেছিল তাদের পেছনে গুন্ডা লেগেছে, কিন্তু রাস্তা বন্ধ হয়ে গেছে, তাদের আর পালাবার উপায় নেই, তাই পেছনে ফিরল। সঙ্গে সঙ্গে গুন্ডা তিনজন ঝাঁপিয়ে পড়ল মেয়েটির ওপর। মেয়েটি কিন্তু একটুও ভয় পায়নি, সে চিৎকার করে কি যেন বলল ছেলেটিকে। ছেলেটি একজন গুন্ডাকে টেনে তুলল, তারপর সে গুন্ডাটির দুটি হাত ধরে টেনে ছিঁড়ে ফেলে। ছিঁড়ে ফেলে মানে শরীর থেকে একেবারে ছিঁড়ে আলাদা করে মাটিতে ফেলে দেয়। এরপর সে গুন্ডাটার চোখ দুটো খুবলে নেয়। গল্পের মাঝখানে বাধা দিয়ে আমি বললাম, গীতি বড্ড বাড়াবাড়ি হচ্ছে না? গীতি তার সুন্দর মুখে দারুণ বিস্ময় ফুটিয়ে বলল,
আপনি বিশ্বাস করছেন না, সবাই এই কথা শুনেছে।
তারা কি করে জানলো? ওখানে কি আর কি উপস্থিত ছিল? তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি যেন পাশে দাঁড়িয়ে সব দেখছিলে।
এসব কথা ঠিক জানা যায় বুঝলেন, পরে অনেকেই সেই দেবদটিটা দেখেছে।
বাকি গুন্ডা দুজন কি করলো?
তারা সেই বিভৎস দৃশ্য দেখে ভয়ে পালিয়েই গেল।
মানুষের হাত টেনে ছিঁড়ে ফেলা একটা অমানুষিক কাজ। হিপিরা সাধারণত নিরীহ হয়, ওদের কাছে অস্ত্র থাকে না, তাছাড়া গাঁজা ভাং খেয়ে খেয়ে শরীরেও জোর থাকে না বিশেষ। তবে জুডো আর ক্যারাতে নামে কয়েক রকম জুজুৎসু আছে, যাতে একজন ছোটখাটো মানুষও বিশাল চেহারার লোককে টিট করে দিতে পারে, কিন্তু হাত ছিঁড়ে ফেলা অসম্ভব। আমরা এই বিষয় নিয়েই আলোচনা করছিল, এমন সময় প্রশান্তের বন্ধু তুষার এলো। তুষার সব শুনে বলল, গল্পটার অনেকখানি অংশ সত্যি। গতকাল রাত্রে কাশীর একটা সরু গলিতে একজন কুখ্যাত গুন্ডার মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। তার একটা হাত কাটা অবস্থায় পড়েছিল পাশে, চোখ দুটো গেলে দেওয়া হয়েছে। তুষারের মামা এখানকার পুলিশের একজন হোমরা চোমরা অফিসার, তিনি দিয়েছেন খবর। ব্যাপারটার মধ্যে বেশ রহস্য আছে। মারা গেছে একজন কুখ্যাত গুন্ডা, সে একটা মেয়েকে চুরি করতে গিয়েছিল, সুতরাং সে যোগ্য শাস্তি পেয়েছে বলা যায়। কিন্তু দেখা গেল বেনারসে অধিকাংশ লোকই হঠাৎ খেপে গেল হিপিদের ওপর, দাবি উঠল সব হিপিকে তাড়িয়ে দেবার। থাইল্যান্ড কিংবা শ্রীলঙ্কায় যেরকম করা হয়েছে, গুন্ডারা বেনারসে চিরকালই ছিল এবং থাকবে, তাদের খাটাবার কোনো মানে হয় না। শিক্ষিত লোকেরা বলতে লাগলো হিপিদের মধ্যে সিআই এর দালাল এবং নানান রকম স্পাই মিশে থাকে, ওদের এরকম যেখানে সেখানে ঘুরে বেড়াবার স্বাধীনতা দেওয়া যায় না। কথাটার মধ্যে হয়তো কিছু সত্যি থাকতেও পারে, তবে হিপিদের মধ্যে যে অন্য অনেক কিছু মিশে থাকে তার প্রমাণ আমি পেলাম কয়েকদিন পর। বেনারসে এই ঘটনা শুনে আমার বারবার মনে হচ্ছিল আমি যে হিপি যুগলকে চিনি এই ব্যাপারটা বোধ হয় তাদের নিয়েই। অবশ্য এর কোনো ভিত্তি নেই, হাজার হাজার হিপি রয়েছে, তবে হিপিদের মধ্যে অনেক সুন্দর মেয়ে থাকলেও ওই মেয়েটির মতন অত সুন্দর আর কাউকে দেখিনি। শুনলাম অনেক হিপি বেনারস ছেড়ে চলে গেছে, নিশ্চয়ই ওদের স্বর্গস্থান নেপালে আরো ভিড় বাড়বে। শুনলেন গল্পটির প্রথম অংশ।
Fresh, fresh music served hot.
Radio Footy on the spot.
with a glass and make a gin storm on a pool in the evening. Among the perfume roses, wait for her. With the patience of a pack horse, loaded for the mountains, like a story, noble prince, wait for her. With seven pillows laid out on the stair, the scent of incense fills the air. He comes and waits for her. And do not flush the sparrows that are nesting in the graves. All around the barricades, wait. She comes so
শুনব গল্পটির বাকি অংশ।
প্রশান্তর গাড়িটা গ্যারেজ থেকে মেরামত হয়ে আসবার পর ও বলল, চল কাছাকাছি কোনো জায়গা থেকে ঘুরে আসি। বেনারসে আমি বেশ কয়েকবার এসেছি, অনেক কিছুই দেখা, শুধু চুনারে আমার যাওয়া হয়নি, তাই ঠিক হলো চুনারে যাওয়া হবে। কথা ছিল সকালে গিয়ে সন্ধ্যের আগে ফিরে আসা, কিন্তু চুনারের দুর্গের ওপরের গেস্ট হাউসটি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আমি ভারতের বহু জায়গায় গেস্ট হাউসে থেকেছি, কিন্তু এমন সুন্দর জায়গা দেখিনি প্রায় বলতে গেলে। পাহাড় কেটে বসানো হয়েছে দুর্গ, সেই দুর্গে একসময় যেটা ছিল দরবার এখন সেটাই জনসাধারণের জন্য উন্মুক্ত। বিশাল বিশাল সুসজ্জিত ঘর, সামনে সুন্দর সাজানো চাতাল, অনেক নিচে গঙ্গা। গঙ্গা এখানে একটা বাঁক নিয়েছে। সন্ধ্যের আধো অন্ধকারে মনে হলো ঠিক যেন বাঁকা চাঁদ। আমি গীতি আর প্রশান্তকে বললাম, এসো আজ রাতটা এখানেই থেকে যাই। গীতি বলল, দারুণ জায়গা, আমারও থাকতে ইচ্ছে করছে, কিন্তু সঙ্গে জিনিসপত্র যে কিছু আনিনি। প্রশান্তরও থাকার খুব ইচ্ছে, কিন্তু কাল সকালেই ওর অফিসের ব্যাপারে একটা জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে। তখন ঠিক হলো আমি একাই ওখানে থেকে যাব। প্রশান্ত আর গীতি আজ ফিরে যাবে, আবার আসবে কাল বিকেলে, তারপর তিন চার দিন থাকা হবে। গেস্ট হাউসের ঘর দুটোই ফাঁকা ছিল, সুতরাং রিজার্ভেশন পেতে কোনো অসুবিধা হলো না। যাবার সময় গীতি আমায় বলল, সুনীলদা আপনার একা একা এখানে থাকতে ভয় করবে না তো? আমি বললাম, যা ভয় আবার কি। প্রশান্ত হাসতে হাসতে বলল, এখানে রাজা মহারাজদের আমলে এত যুদ্ধ চলেছে, কত খুন জখম হয়েছে, তাদের ভূতচোর থাকতে পারে। আমি বললাম, ভূতরাও মিলিটারিদের ভয় পায়। দুর্গটার এক অংশ এখন মিলিটারিদের দখলে, একদিকে একটা মন্দির আছে আর এই গেস্ট হাউস শুধুই জনসাধারণের জন্য। আমি এক জামা কাপড়ে রয়ে গেলাম সেখানে। প্রশান্ত আর কিবি চলে যাওয়ার পর আমি একটা চেয়ার টেনে নিয়ে সামনের চত্বরটায় বসে গঙ্গা দেখতে লাগলাম। সন্ধ্যের পর আর বাইরের লোকদের এখানে আসতে দেওয়া হয় না, জায়গাটা এখন খুবই নির্জন। অনেকদিন এমন নির্জনতা উপভোগ করার সুযোগ পাইনি। আমি চমকে উঠেছিলাম। ঘাড় ফিরিয়ে দেখলাম ডাক বাংলোর চৌকিদার। সে জিজ্ঞেস করলো, রাত্রিরে আমার জন্য খাবার বানাতে হবে কিনা। তাই তো, নির্জনতা নিয়ে কবিত্ব করতে গিয়ে আমি খাওয়ার কথা ভুলিয়ে গিয়েছিলাম। কথাটা ভাবতেই আমার খিদে পেয়ে গেল। জিজ্ঞাসা করলাম, খাবার কি পাওয়া যাবে? সবচেয়ে সুখাদ্য এবং সহজে রান্না করা যায় অর্থাৎ ভাত আর মুরগির মাংস, তারও ব্যবস্থা আছে। আমি সেটারই অর্ডার দিলাম এবং বললাম খুব জলদি বানাতে। আফসোস হতে লাগলো, কোনো একটা হুইস্কি বা ব্র্যান্ডের বোতল সঙ্গে আনিনি, তাহলে এই নির্জনতা আরো ভালোভাবে উপভোগ করা যেত। চৌকিদারকে কথাটা জিজ্ঞেস করতে লজ্জা করছিল, তারপর লজ্জার মাথা খেয়ে জিজ্ঞেস করেই ফেললাম। সে বলল, এনে দিতে পারে, তবে অনেকটা সময় লাগবে, পাহাড়ের নিচে বাজারে যেতে হবে কিনা। আমি তাকে ৫ টাকা বকশিস দিয়ে বললাম, যাও তাই নিয়ে এসো। চৌকিদার চলে যাবার পর জায়গাটা আরো বেশি নির্জন মনে হতে লাগলো। একটা জিনিস লক্ষ্য করে আমি অবাক হয়ে গেলাম, চারপাশে এত সৌন্দর্য, মাথার ওপরে বিশাল আকাশ, নিচেও বহুদূর পর্যন্ত দেখা যায়। গঙ্গার রূপও এখানে অসামান্য চমৎকার হাওয়া দিচ্ছে। তবু একা থাকার জন্য আমি এসব তেমন ভাবে উপভোগ করতে পারছি না। আমার একটু ভয় ভয় করছে, ঠিক ভূতের ভয় নয়, বরং চোর ডাকাতের ভয়ই বেশি। চৌকিদারকে না পাঠালেই ভালো হতো। আমাকে এখানে একা পেয়ে কেউ যদি খুন করে টাকা পয়সা কেড়ে নিয়ে যায়? আমার কাছে মাত্র ১০০ টাকা রয়েছে যদিও, কিন্তু এদেশে ৫-১০ টাকার জন্যও অনেক সময় মানুষ খুন হয়। হঠাৎ মনে হলো ঠান্ডা হাওয়ার জন্য আমার একটু শীত শীত করছে। আসলে এটা একটা অজুহাত, বাইরে একা বসে থাকতে আমার গা ছমছম করছিল। ঘরের মধ্যে এসে বিছানায় শুয়ে পড়লাম, বেশ নরম গতি, খুব আরামে। একটুক্ষণ বাদেই আমি বাইরে কার যেন গলার আওয়াজ শুনলাম। দরজা দিয়ে উঁকি মেরে দেখি চত্বরের একেবারে শেষ প্রান্তে গঙ্গার দিকে দুজন লোক দাঁড়িয়ে আছে, নিজেদের মধ্যে গল্প করছে মনে হয়। সিগারেট ধরিয়ে আমি বাইরে এলাম। অল্প চাঁদের আলোয় দেখলাম একজন সাহেব ও মেম। রাত্রে সাধারণত কাউকে আসতে দেওয়া হয় না, তবে সাহেব ও মেমদের জন্য সবসময় অনেক বেশি সুযোগ থাকে, কিংবা হয়তো ওদের আগে থেকে রিজার্ভ করা ঘর ছিল। একটু এগিয়ে এসে আমি দারুণ চমকে উঠলাম। সেই দুজন হিপি যুবক যুবতী, এদের একবার আমি দেখেছি কলকাতার পার্ক স্ট্রিটে, একবার কাশিতে, আবার এখন চুনালে। আমি যেখানে যাচ্ছি এরা কি সেখানেই যাচ্ছে? নিজের মনকে বুঝালাম হয়তো ব্যাপারটা কাকতালীয় যোগাযোগ, হঠাৎ এরকম মিলে যেতেই পারে। বেনারস থেকে হিপিরা বিতাড়িত হচ্ছে বলেই বোধহয় ওরা দুজন চুনারে এসেছে। অস্বাভাবিক কিছু নয়, ওরা যখন আমার প্রতিবেশী তখন ওদের সঙ্গে আলাপ করা যেতে পারে। এগিয়ে গিয়ে বললাম, হ্যালো। ওরা একটু চমকে ঘুরে দাঁড়ালো। ওরা নিজেদের মধ্যে গল্পে মশগুল হয়েছিল। মেয়েটার থেকে আমার প্রথম চোখ পড়েছিল, মেয়েটির মুখে সেই রকম হাসি নেই, বরং একটা রাগের ভাব। আমাকে কিছু না বলে দুর্বোধ্য কি একটা ভাষায় কিছু বলল ছেলেটিকে। আমি ভুলে গিয়েছিলাম ওরা ইংরেজি জানে না। আমি ছেলেটির দিকে তাকালাম। ভারতবর্ষে যখন ঘুরছে তখন কিছু একটা সুবোধ্য ভাষা তো জানবে, বোধহয় হিন্দি জানে। তাই আমি বললাম, আপলোক। ছেলেটি আমায় কিছু বলতে দিল না, দুর্বোধ্য একটা শব্দ করে আমার দিকে তাকালো। আমার শরীরে একটা শিহরণ বয়ে গেল। ছেলেটির দু চোখ দিয়ে সবুজ রঙের আলো বেরোচ্ছে, দুটো সবুজ আলোর রেখা এসে ভেদ করলো আমার মুখ। সেরকম ভয়ঙ্কর দৃশ্য আমি কখনো দেখিনি। ছেলেটি এগিয়ে এসে আমার একটা হাত ধরল। কি অসম্ভব গরম তার হাত! 105 ডিগ্রি জ্বর হলেও মানুষের দেহে অতখানি উত্তাপ থাকে না। স্বীকার করতে একটু লজ্জা নেই, আমি ভয়ে কাঁপতে লাগলাম। হাত ছাড়িয়ে নেবার চেষ্টা করেও পারলাম না। সমস্ত শরীর দিয়ে বুঝতে পারলাম এরা সাধারণ মানুষ নয়। আমার মনে পড়ে গেল কাশির সেই গুন্ডাটার হাত ছিঁড়ে যাওয়ার এবং চোখ নষ্ট হয়ে যাওয়ার কথা। আমি এক হাতে চোখ ঢেকে চিৎকার করে বললাম, আমায় ছেড়ে দিন, দয়া করে ছেড়ে দিন, আমার কোনো খারাপ মতলব নেই। আমি সেখানে অজ্ঞান হয়ে অনেকক্ষণ পড়েছিলাম। চৌকিদারটা ফিরে এসে আমাকে ওই অবস্থায় দেখতে পেয়ে মাথায় জলের ছিটে দেয়। চোখ মেলেও প্রথমে আমার মনে হয়েছিল আমি মরেই গেছি। তারপর দেখলাম নিজের দুটো হাত ও দুটো চোখ অক্ষত আছে কিনা। সবই ঠিক আছে, সেই ছেলেটিও মেয়েটি সেখানে নেই, তাদের কেউ দেখেনি। চৌকিদার জোর দিয়ে বলল, রাত্রিরে এখানে কারোর আসার হুকুম নেই। আমি আজ ভূতে বিশ্বাস করি না। আমার দৃঢ় ধারণা ওরা ভূতটুত নয়, অন্য কিছু, আমাদের জানা জগতের বাইরের কোনো অস্তিত্ব। বন্ধুরা অবশ্য সব শুনে বলে পুরো ব্যাপারটাই আমার চোখের ভুল, নির্জন জায়গায় সম্পূর্ণ একলা থাকলে ওরকম নাকি হয়। শুনলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্প সবুজ আলো।
এই যে শুনছেন, আপনাকেই বলছি, বলুন তো আজকাল আধা পয়সায় কি হয়? তা দিয়ে লজেন্স পাওয়া যায়, আইসক্রিম কিংবা মুড়ি? এসব কিছুই হয় না আধা পয়সায়, কারণ কেউই আধা পয়সার দাম দেয় না, কিন্তু রবি ঠিকই দেয়। তাই রবি নম্বরে 21 টাকা রিচার্জে 2 দিন ও 49 টাকা রিচার্জে 5 দিন কথা বলতে পারবেন রবি, ও এয়ারটেল নম্বরে আধা পয়সায়, আর অন্য অপারেটরে 1 পয়সায় 3 রাত 24 ঘন্টা। বিস্তারিত জানতে ভিজিট করুন robi.com.bd। রবি।
Face it, face it. Radio Money Footy.
Radio Footy.
Jare chai re আমি যারে চাই রে রেখাকে মরি অন্তরে, আমি যারে প্রেম হারাই রে, আমি যারে প্রেম হারাই।
আমি যারে চাই রে থাকে মরি অন্ধকারে, আমি যারে চাই রে থাকে মরি অন্ধকারে, আমি যারে পেয়ে হারাই রে, আমি যারে পেয়ে হারাই রে। তেই নাই অন্তরে নিয়েছে খাই নীরাজ পারেতে ভুবানে, তেই নাই অন্তরে নিয়েছে খাই নীরাজ পারেতে ভুবানে, আমি তারে পে হারাই রে, আমি তারে পে হারাই রে।
Thank you.
অনেকদিন পরে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে অনেকদিন পরে আবার একসাথে কথা বলছি। তো যাই হোক সৃষ্টি, এবং আশা করছি যে মানে পুরো সময় ইভেন আমি তোমাকে বলছিলাম যে আজকের স্টোরিগুলো ভালো ছিল, স্পেশালি যে তুমি যেটা বললে, মানে চিন্তা করা যায় যে একজন লেখক তিনি যা বলছেন তাই ঘটছে, ব্যাপারটা কিন্তু খুব অদ্ভুত, মানে এই ব্যাপারটা কিন্তু খুব সাধারণ কোনো ব্যাপার না, তাই না? মানে ভাবলে কেমন অদ্ভুত লাগে না?
হ্যাঁ আসলে, এবং মানে গল্পের প্লটটা কত মানে আইডেন্টিক্যাল করা যায় বা কত ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে চিন্তা করা যায়, খুবই সুন্দর একটা প্লট থেকে গল্পটা, খুবই ভালো লেগেছে।
এবং ফ্র্যাঙ্কেনস্টাইনের মানে কুচ্ছিত দানব মনে হয় গল্পটার নাম ছিল, তাই না?
গল্পকারের
নাম, গল্পকারের নাম, হ্যাঁ। সো অদ্ভুত 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 লেখা, এবং এবং আশা করছি যে এরকম ধরনের ঘটনা আরও আপনারা ভূতাসম হরভাবে শুনবেন, এবং সেই জন্য আপনাদের যেটা করতে হবে আপনারাও মাঝে মাঝে এরকম লেখার চেষ্টা করুন এবং লিখে পাঠান আপনার মানে সেরা লেখাটা ভূতাসম হর ক্লাবে পাঠিয়ে দিন, এবং এখানে তো আপনার স্বাধীনতা আছে, আপনি ফিকশন লিখতে পারেন। সো আমার আমার বিশ্বাস যে আপনাদের অনেকেরই লেখার হাত ভালো, তো লিখে পাঠিয়ে দেবেন ঘটনা। আর সেই সাথে আজকে সৃষ্টি আমি একটু কিছু মেসেজে চলে যেতে চাই, অথবা কিছু কমেন্ট।
হ্যাঁ, আমি বুঝেছিলাম হর ক্লাবে facebook.com/radiofootie এই ঠিকানায় সে বুঝেছেন হর ক্লাবের পোস্টে আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। রাসেল ভাই আছেন এখন আমাদের সাথে, আপনার কথাগুলো রাসেল ভাইয়ের প্রতি জানিয়ে দিতে পারেন। সিঙ্গার জয় বিশ্বাস যেমন জানিয়েছেন, রাসেল ভাই সাথে আছি, নাইস ইওর ভয়েস,
থ্যাংক ইউ সো মাচ।
হ্যাঁ, তো আমি একটা কথা বলতে ভুল বলেছি যে ভূতের সামনে টোন লাগবে না, রাসেল ভাইয়ের ভয়েস শুনলে শুনলে বোঝা যাবে যে কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে, সিগনেচার ভয়েস। এর থেকে আমেদ আছেন, রাসেল ভাইয়া কেমন আছেন?
হ্যাঁ ভালো আছি, এবং সবসময় ভালোর দলে।
তো ইফতেখার আমাদের মন খারাপ, রাসেল ভাই তার রেজাল্ট খারাপ হয়েছে।
আচ্ছা, আমি 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 একটা জিনিস সবসময় বিশ্বাস করি যে এই যে মন খারাপটা না, এই মন খারাপটাকে আরো বেশি মানে পাত্তা না দিলেও এই মন খারাপের ব্যাপারটা মনে রাখবেন, তাতে হবে কি পরবর্তীতে মন খারাপের ঘটনা ঘটার সম্ভাবনা কমে যাবে। অনেকে বলে না যে না ভুলে যাও, জাস্ট কোনো কিছু হয় নাই, এই যে মনটা খারাপ হলো এটা মনে রাখেন, মনে রেখে তারপরে ভুলে যান যে আপনার মন খারাপ হয়েছিল এবং আপনার একটা হার্ড টাইম গেছে, এই ব্যাপারটা এই সময়টাকে মনে রাখবেন, তাহলে দেখবেন যে পরবর্তীতে এমনিতে ভালো হয়ে যাবে। এবং এই মন খারাপের ব্যাপারটাতে দুটো কাজ মানুষ করে, একটা হচ্ছে মন খারাপ নিয়ে বসে থাকে এবং মন খারাপ হতেই থাকে হতেই থাকে হতেই থাকে, আর একটা হচ্ছে যে মন যেহেতু খারাপ হয়েছে সুতরাং এবার কিছু একটা করে দেখাবো। এই যে এই শক্তিটা, এই শক্তিটা পাওয়াটা সবচেয়ে বড় ব্যাপার, যেখান থেকে আপনি মানে আপনার সমস্ত, হ্যাঁ সেটাই, মানে আপনার সমস্ত না পাওয়া থেকে আপনি ধীরে ধীরে পাওয়ার দিকে হাত বাড়াবেন, তো এটা খুব দরকার মানুষের জীবনে।
শক্তি হোক বোঝা না হোক,
একদম।
তৌফিক আহমেদ সুমন আছেন আমাদের সাথে, তিনি অদ্ভুত একটা কমেন্ট করেছেন, লিখেছেন কিছুদিন থেকে খেয়াল করছি ভূত এফএম হরর ক্লাব আর রাত আসলেই, ভূত এফএম হরর ক্লাবের রাত আসলেই রাজশাহীর আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা কুলকুল হয়ে যায়।
ভূত এফএম হরর ক্লাব মনে হয় মানে ওয়েদার মনে হয় বুঝে ফেলেছে যে এরকম ঠান্ডা ঠান্ডা কুলকুল ওয়েদারে ভূত এফএম হরর ক্লাব জমে ওঠে বেশি, এই জন্যই বোধহয় এরকম হয়, তাই না?
তাই মনে হচ্ছে। আচ্ছা, একটা বিষয়ে কথা ছিল রাসেল ভাই, যে হ্যাঁ যেমন কমেডি সিনেমা দেখার জন্য বা আমি যদি কোনো ট্র্যাজিক ট্র্যাজেডি সিনেমা দেখতে চাই বা রোমান্টিক সিনেমা দেখতে চাই, হয়তো বা এনভায়রনমেন্ট ক্রিয়েট করার প্রয়োজন নাই, কিন্তু হরর সিনেমা বা হরর গল্প শোনার জন্য বোধহয় এনভায়রনমেন্টের একটা প্রয়োজন এসে পড়ে।
অফকোর্স, একটা এনভায়রনমেন্ট তো লাগেই, এবং হরর মুভিগুলোতেও আপনি দেখবেন যে সেখানে লাইটের পরিমাণ কম, তারপরে সেখানে অ্যাবান্ডেন্ট প্লেস দেখানো হয়, সেখানে ক্যারেক্টারগুলো একটু অন্যভাবে দেখানো হয়, ক্যামেরার অনেক কাজ থাকে যেটা ডিফারেন্ট, এবং আপনি যখন রুমের মধ্যে বসে আছেন তখনও আপনি কিন্তু মানে এরকমভাবে বুঝবেন না যে মানে আমি যে আমি আমার এক্সপিরিয়েন্স বলতে পারি, আমি একটা হরর ফিল্ম দেখব, সেই হরর ফিল্মের দেখার সময় আমি একদম ঠিকঠাক মানে মানে এমনভাবে থাকি যে বাঁচানোর মতন যেন আশেপাশে কেউ থাকে ভাই, আদারওয়াইজ এই মুভি হরর মুভি একা একা দেখা খুব কঠিন, তাই না? মানে কিন্তু হরর মুভিতে প্রতিটা মানুষই আমার কাছে মনে হয় যে একা হয়ে যায়, মানে ভয়গুলো যখন পায় তখন একা হয়ে যায়, ওই মোমেন্টটাতে ভীষণ একা লাগে, মনে হয় যে কেউ কোথাও বাঁচানোর মতো নাই। হরর মুভি যদি বেশি ভয় লাগে, হরর মুভির মুভির আরেকটা বিরাট গুণ হচ্ছে সাউন্ডটা, সাউন্ডটা একটা বিরাট ব্যাপার, তো আমার মনে হয় যে সেটাই, আরো অনেকেই আছেন দেখতে পাচ্ছি লিখছেন অনেকেই, আফ্রিদিতুহিন লিখছেন তাই না? তারা সবাই নতুন আসলে, প্রত্যেকেই নতুন এবং একজন আসবেন ঢাকার বাইরে থেকে, এখনো পর্যন্ত সেই রকমই কথা রয়েছে। এবং ঢাকার বাইরে থেকে আসবেন বলতে কোনো আপত্তি করলেন না, আমি যখন বললাম সৃষ্টি আপনি ঢাকায় থেকে কিভাবে আসবেন, ভূত এফএম চলে আসবো মানে কোনো সমস্যা নেই। তারপরে মানে আমি মাঝখানে একবার তোমার সাথেও বলছিলাম যে আমি সবাইকে বলছিলাম যে আমার কিছু নতুন এরকম মানুষ দরকার যারা স্টুডিওতে এসে ঘটনা বলবেন। তারপর থেকে যে পরিমাণ আমি সাড়া পেয়েছি আমি নিজেকে ধন্য মনে করি, সত্যিকার অর্থেই আমি নিজেকে ধন্য মনে করি। এবং সত্যি আলহামদুলিল্লাহ আপনাদের কাছ থেকে যে পরিমাণ ভালোবাসা পাচ্ছি সেটা আমার মানে সেটা মানে আমার আমার প্রাপ্তি যা আমার প্রাপ্য যা তার চাইতে প্রাপ্তি অনেক বেশি আলহামদুলিল্লাহ।
আমরাও আসলে খুব গর্বিত এবং আমি ভূত এফএম হরগ্লাভ করতে গিয়ে আমি বুঝেছি যে আসলে মানুষের ভালোবাসাই কত দূর এগিয়ে নিয়ে যেতে পারে যে কোনো কিছু।
সত্যি তাই, আমি সবসময় বলি যে ভূত এফএম আপনার শো। এবং আপনি আরও একবার বলি যে কালকে যে ঘটনাগুলো থাকবে সেই ঘটনা থাকবে, কিছু অডিও ক্লিপ থাকবে, আমার কাছে বেশ কিছু ইমেইলও রয়েছে যে ইমেইলগুলো পড়ার চেষ্টা করবো, ভালো কিছু ইমেইল রয়েছে। তবে কালকের মেইন আকর্ষণ হচ্ছে যে কালকের যে অতিথিরা আছেন সেই অতিথির ঘটনাগুলো চেষ্টা করবো তাদের ঘটনাগুলো ভালো করে শোনাতে, কারণ তারা সবাই নতুন এবং আপনাদের উৎসাহ প্রয়োজন। আমাদের মাঝে মাঝে এরকম থাকে যে একজন হয়তো মাঝে মাঝে পুরনো থাকে বা মাঝে মাঝে অনেক সময় দেখা যায় যে দুজনও পুরনো আছেন, তো কালকে সবাই নতুন আসছেন, তো আমি এটা নিয়ে অনেক এক্সাইটেড সত্যি। মানে আমি কিন্তু ভূত এফএমের সৃষ্টি তুমিও দেখেছো যে পুরো সপ্তাহতেই কাজ করতে হয় এবং পুরো সপ্তাহ জুড়ে আমি খুব এক্সাইটেড থাকি, সেই সাথে একইভাবে নার্ভাস থাকি। নার্ভাস থাকি এই কারণে যে আপনাদের যদি সামহাও পছন্দ না হয় তাহলে আমি কী করবো, তো এই নার্ভাসনেসটা আমার খুব সবসময় কাজ করে ভেতরে। তো আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায় এবং আপনাদের পাঠানো ঘটনার ওপরে ভর করে ভূত এফএম এতদিন পর্যন্ত দাঁড়িয়ে আছে এবং আশা করছি আগামীতেও থাকবে। এবং আজকে আগামীকাল একটা চমৎকার শো আপনাদের উপহার দিতে পারবো সেই প্রত্যাশা রাখি। এখন আমরা ফিরে যাই আবারও ভূত এফএম হরর ক্লাবের প্রসঙ্গে, আমাদের এরপরে কী আছে সৃষ্টি?
রাসেল ভাই এরপরে আমাদের ভূত এফএম হরর ক্লাবে আনসানসোর্ড সেগমেন্টের শো এটা এখনো বাকি আছে, এটা আছে হাতে খুব সুন্দর সুন্দর দুটো গল্প আছে ভূত এফএমের ওল্ড স্টোরিজ থেকে, 13 নম্বর অশুভ সংকেত এই বই থেকে একটা গল্পের দুটো ছোট ছোট খুচরো ঘটনা। এছাড়া আজকে আমাদের হরর ক্লাবের যারা আছেন তাদের ভেতরে একজন আছেন যার বাড়ি চলন বিলের কাছে, চলন বিল নিয়ে তিনি অনেক কিছু আমাদের সাথে আজকে শেয়ার করবেন।
এই চলন বিলে কিন্তু আসলে অনেক কিছু ঘটে, চলন বিলের আমি অনেকগুলো ঘটনা পেয়েছি এবং চলন বিলের কিন্তু ঘটনা মানে উড়িয়ে দেওয়ার মতন না, ওখানে কিন্তু মানে মাছ ধরতে গিয়ে এবং মাছ রিলেটেড অনেক ব্যাপার স্যাপার আছে। এবং আমি শুধুমাত্র এটা যে শুধুমাত্র মানে কি বলবো যে ভূত এফএমে পেয়েছি তাই না, ফিকশনেও আছে। আকরজামান ইলিয়াসের কথা যদি বলি সেখানেও আমি মানে একটা বিরাট মানে ইয়ে পেয়েছি, বর্ণনা খোয়াব নামা ছিল মনে বোঝেন না না, ওটা তোমার চলন বিলের বেশ একটা বর্ণনা ছিল, আমার ঠিক মনে পড়ছে না গুলিয়ে ফেলে এরকমভাবে। তো যাই হোক
আমিও বেশ আছি খুব এক্সাইটেড চলন বিল সম্পর্কে অনেক কিছুই জানবো, অনেক কিছুই জানার আমারও আগ্রহ। একটা কমেন্ট জাস্ট একটু করে নিয়েছি সালমুন এম সাজ্জাদ, তিনি জানতে চাচ্ছেন যে ঠিক একটু আগে যে গানটা বাজানো হয়েছিল সেটা কোনটা, সেটা গ্যাংস্টার ওয়াসিফুর মুভির গান মুরা, সেটা অনেক মুরা খুব সুন্দর একটা গান, রাসেল ভাইয়ের অনেক পছন্দ।
হ্যাঁ হ্যাঁ অনেক ভালো লাগছে।
ওই যে মানুষটা বললো না যে পরীক্ষা খারাপ হয়েছে, মনে হয় তার জন্য গানটা যেহেতু অলরেডি বাজানো হয়ে গিয়েছে তার জন্য কথাগুলো দিয়ে জিজ্ঞেস করছে, আর সেটা অনেক মুরা
দেখছো একটা 13 বাজলে ধাস করে একটা শব্দ হয়ে গেল। হ্যাঁ সেটাই, এবং বিশেষত মিউজিক চেঞ্জ। তো আমরা কি আর কোনো মেসেজ পড়বো এখন নাকি আমরা গানে চলে যাব?
আমরা গানে চলে যাই।
ওকে আমরা গানে চলে যাই, কি গান শুনবো সৃষ্টি এখন বলো?
বব ডিলানের একটা গান, হাই মিস্টার ট্যাম্বুরিন ম্যান, এই গানটা দ্য বার্ড এই ব্যান্ডের একটা পারফরমেন্স রেকর্ড শুনবো। সমসাময়িক কালে বলতে বব ডিলান যখন এই গানটা রিলিজ করেছিলেন তার আগে পরের বছরে 65 66 তারাও এই গানটা তাদের একটা অ্যালবামে বের করেছিল সেই গানটা এখন শুনবো।
ওকে, আমরা চলে যাই গানে, ফিরে আসবো আবারও, আমি বিদায় নিচ্ছি, সৃষ্টি ফিরে আসবে, এবং সেই পর্যন্ত আপনারা সবাই ভূত এফএম হরর ক্লাবের সঙ্গে থাকুন। আগামীকাল ভূত এফএম এর জন্য আমার জন্য দোয়া করবেন, এবং কথা হবে আবারও শুক্রবার ঠিক রাত 11:59 ভূত এফএম আপনাদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুলফিল থাকুন। আপাতত গান
upon your magic whirling ship. Oh, my senses have been stripped, and my hands can't feel the grip, and my toes too numb to step. Wait only for my blue wheels to be wandering. I'm ready to go anywhere. I'm ready for crusade onto my own parade. Catch your dance and show my way. I promise to go under it. Sing us the tambourine man, put a song to me. I'm not sleepy yet. There ain't no place I'm going to. Hey, Mr. Tambourine Man, put a song for me. In the jingle jangle morning, I'll come following you.
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালোই আছেন। আপনি সবসময় ভালোর দলে, তাই জিজ্ঞাসা করলাম না কেমন আছেন। আমি গোপালগঞ্জ জেলা মুখশিদপুর থেকে বলছি। আমার নাম মোহাম্মদ রাজীব মুন্সি। আর যে ঘটনাটা আমি শেয়ার করতে যাচ্ছি, এটা আমার দাদার সাথে ঘটে যাওয়া ঘটনা। আপনার হয়তো বা জানা আছে যে প্রতি বৈশাখ মাসে গ্রাম অঞ্চলে মেলা হয়। এই মেলায় আমার দাদা তার বন্ধুরা সবাই মিলে বিকেলের দিকে মেলায় যায়। তাদের কেনাকাটা করতে করতে রাত 12:30-1 বাজে। আর একটা কথা বলে রাখি রাসেল ভাই, আপনি জানেন হয়তোবা যে গ্রাম অঞ্চলে মেলায় মাছ পাওয়া যায়, বিভিন্ন ধরনের মাছ, ইলিশ মাছ। তা আমার দাদা তার বন্ধু মাছ কিনলো। মাছ কেনার পর বাড়ি যাওয়ার জন্য রওনা দিল। তার বন্ধু বললো যে আমরা রাস্তাতে না গিয়ে চলো আমরা এই বিল দিয়ে যাই, তাড়াতাড়ি হবে। বললো হ্যাঁ হ্যাঁ চলো আমরা বিল দিয়ে যাই। এরপরে তারা হাঁটতে শুরু করলো। বাড়ি থেকে প্রায় মেলাটা 5 কিলো হবে তাদের কাছে, মনে করেন ওই সময় 5 কিলো তাদের কাছে কিছুই না। এরপরে তারা মনে করেন একটা বিল পাড়ি দিল, বিল আছে। এরপরে আর একটা রাস্তায় উঠলো, যে আর একটা বিলে নামলো, তখন বিশাল এক দমকা হাওয়া, হঠাৎ এক দমকা হাওয়া, বিচ্ছিরি এক গন্ধ, আর এত বাতাস, হঠাৎ করে আকাশে মেঘ নাই কিছু নাই, হঠাৎ বাতাস আর গন্ধ। তারা তখন তেমন কিছু মনে করে নাই। সেই বাতাসের ভিতর দিয়ে হঠাৎ করে ভেসে আসলো, তোদের হাতের মাছগুলো দিয়ে যা। তার বন্ধু হঠাৎ করে চুমকে গেল, সেও চুমকে গেল। আর একটা কথা বলে রাখি, আমার দাদা অনেক সাহসী ছিল রাসেল ভাই, অনেক সাহসী ছিল। তার সাথে সব অনেক ঘটনায় ঘটছে, সে তেমন ভয় পায় নাই। তার হাঁটতে হাঁটতে যে আসলো সামনে, হঠাৎ করে দেখলো একটা শরীর দাঁড়িয়ে আছে, মাথা নাই। তার ভিতর থেকে কথা ভেসে আসছে, তারা তো দেখে হতভম্ব, কিছুই করার নাই, বললো তোদের হাতের মাছগুলা দিয়ে দাম। আমার দাদা অনেক সাহসী ছিল, বললো এ মাছগুলা কি তোদের জন্য কিনছি, তোদের দিয়ে যাব। তখন তার বন্ধু বলল, ভাই যে কোনো একটা কিছু করো। সে বলল, দাঁড়া। সে দোয়া কালাম পড়তে তালে থাকলো। রাসেল ভাই জানেন এই সময় কারো মুখে দোয়া কালাম আসার কথাও না। তারপরও সে যতটুকু পারছিল সেতটুকু বলল। এরপরে হাঁটতে লাগলো, হঠাৎ তার বন্ধু এক দৌড়ে চলে গেল, তখন দাদা একা হয়ে গেল। তার থেকে তখন থাবা দিয়ে দুই তিনটা মাছ নিয়ে আনিয়েছে। এরপরে সে কি করবে, বলল যে দেখ আর আমার হাতে এই কটা মাছ আছে তোর আনিস না, কত সব মাছ দিবি না তোর জীবনটা দিবি। সে বলল, তুই আমার কাছ থেকে কিছুই পাবি না, আমার কাছে পারলি নে। তখন তাদের ভিতর ধস্তাধস্তি শুরু হয়ে গেল। হঠাৎ তাকে সিটে দূরে ফেলে দিল। দেওয়ার পরে মাছ যখন আবার চালু দিল না, একটা থাবর দিল, সে মাটিতে সিটটা পড়ে যায়। তখন সে অজ্ঞান হয়ে সেখানে থাকে পড়ে। সকালবেলা সে ঘুম থেকে ওঠে, উঠার পর দেখে তার এক বন্ধুর বাসা। কয়, আমি এখানে কিভাবে, কোখান থেকে আমাকে আনলি? কয়তো কত সেই শ্মশানের কাছে পাইলাম, শ্মশানের ঘাটে। তুই ওখানে কি করতে গেলি? কয়, আমি তো মেলা থেকে আসার সময় বিল দিয়ে আসছি, আমি তো ওখানে যাইনি। শ্মশানের কাছে একটা মন্দির ছিল, অনেক পুরনো মন্দির আসল ভাই, প্রায় অনেক বছর আগের। সেখানে অনেক ছাগল বলি দেওয়া হতো, এখানে অনেক ধরনের ভৌতিক কাহিনী আছে। সে বললো যে আমি তো ওখানে যাইনি। এইটাই তার কাছে সবচেয়ে ভয়ঙ্কর লাগলো। তা আমি আমি আসছিলাম এখান থেকে, ওখানে গেলাম কিভাবে? রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে লিসেনারদের কাছে শেয়ার করেন, নিজের কাছে অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ভালো থাকেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টি দেখেন, আমি ভালো লাগবো সে বলতে পারিনি।
Radio Footy. Stay tuned. Yeah.
হায় রে মানুষ রঙিন ফানুষ দম পুরালে তুষ তবু তো ভাই তারি নাই একটু খানি হায় রে মানুষ রঙিন পালু রঙিন পালু হায় রে মানুষ হায় রে মানুষ রঙিন ফানুষ দম পুরালে তুষ তবু তো ভাই কারোরই নাই একটুখানি হায় রে মানু রঙিন পালু রঙিন পালু হায় রে মানু মাতে ভাই সাগাতে নীল দরিয়া সোনার পিনিস বানাইছিলা রতন করিয়া পূর্ণিমাতে ভাই সাগাতে নীল দরিয়া সোনার পিনিস বানাইছিলা রতন করিয়া চ্যাল চ্যালাইয়া চলে পিনিস দুই বগলে ঘুষ হায় রে মানুষ রঙিন ফানুষ কম পুরালে তুষ মাটির মানুষ থাকে সোনার মহল গড়িয়া তালাইয়া সে সোনার পিবে ফের তো গড়িয়া মাটির মানুষ থাকে সোনার মহল গড়িয়া তালাইয়া সে সোনার পিবে ফের তো গড়িয়া জল মলাইয়া জলে পিদিন ভাগালে ফুস হায় রে মানুষ রঙিন ফানুষ দম পুরালে তুষ তবু তো ভাই কারোরই নাই একটুখানি হায় রে মানুষ রঙিন পালু রঙিন পালু হায় রে মানুষ হায় রে মানুষ রঙিন ফানুষ দম পুরালে তুষ তবু তো ভাই কারোরই নাই একটুখানি হায় রে মানুষ রঙিন ফানুষ রঙিন ফানুষ হায় রে মানুষ
শুনছেন ফুটবল হওয়ার ক্লাব, বেশ কয়েকটা গান শুনলাম, আন্তর্জাতিক স্টোরি শুনলাম, এখন একদম বিরতিহীন ভাবে একদম শেষ পর্যন্ত চলে যাব আমরা। আমাদের হাতে বেশ কয়েকটা গল্প আছে, আমাদের সাথে আজকে হওয়ার ক্লাবের যে মেম্বার রয়েছেন তাদের সাথে তো আড্ডা আছে, তাদের কাছ থেকে বেশ কিছু গল্প শুনবো, ঘটনা শুনবো। তবে তার আগে ভূতেফেমে প্রচারিত সেই গল্পগুলো থেকে ১৩ নম্বর অশুভ সংকেত ভূতেফেমের প্রত্যেক বছর বইমেলায় বের হওয়া যে বইটি বই থাকে সেখান থেকে একটা বই ১৩ নম্বর অশুভ সংকেত সেখান থেকে একটা গল্প এবং সেই গল্পের ভেতর দুটি ছোট ছোট অনুগল্প অনুগল্প আবার ছোট ছোট বলার কিছু নেই, তো দুটি অনুগল্প নিয়ে এখন আপনাদেরকে সেই দুটি অনুগল্প শোনাবো। এই গল্পগুলো মানে যার ঘটনার অবলম্বনে গল্পগুলো লেখা হয়েছে তিনি হচ্ছেন ইব্রাহিম চৌধুরী। আমি জানি না তিনি এখন শুনছেন কিনা। তো আমরা অতীত হাতরে ফুটেফেমের মণিমুক্তা থেকে খুঁজে নিয়ে আসা একটা মণিমুক্তা এখন আপনাদের সামনে তুলে ধরবো। ঘটনাটা আজ থেকে প্রায় বছর বিশেক আগের, সেই 1996 সালে। আমি তখন মাত্র দ্বিতীয় শ্রেণীর ছাত্র। শৈশবে আবার হিরো ছিলেন আমার নানা। মানুষটা ব্যক্তিত্ব সম্পন্ন কিন্তু খুবই সাদাসিধে। তার বেশ সুনাম ছিল ভালো মানুষ হিসেবে। অত্যন্ত পরহেজগের মানুষ ছিলেন নানা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে ইমামতি করতেন। সেই সুবাদে কিছুদিনের মধ্যে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকার জন্য একটা সরকারি কোয়ার্টার পেয়ে গেলেন। কিন্তু এই কোয়ার্টারটা আবার সবাই একটু এড়িয়ে চলত, কারণ এটা নাকি 1956 সালে মানে পাকিস্তান আমলে করা বিল্ডিং। এই বিল্ডিং এর কনস্ট্রাকশনে নাকি কোনো রড ব্যবহার করা হয়নি। কোয়ার্টারটায় আমরা সবাই একটু ভয়ে ভয়েই থাকতাম। কিন্তু এই কোয়ার্টারে আমার ভালো স্মৃতিও কম নেই। আমার শৈশব বলতে গেলে সেখানে কেটেছে মা খালা মামা নানা সবার সাথেই অনেকগুলো সুন্দর মুহূর্ত কাটিয়েছে কোয়ার্টারে। ছোটবেলা থেকে দেখেছি যে বিভিন্ন হুজুরের ধর্মপরায়ণ মানুষ নানার সাথে দেখা করতে আসতেন। এরা সবাই বাসাটার ব্যাপারে একই কথা বলতেন, এই বাসাটায় নাকি খারাপ কোনো কিছুর অস্তিত্ব টের পাওয়া যায়। আমাদের কোয়ার্টারে গা ঘেঁষে একটা বিশাল সাজনা গাছ ছিল। গাছটা অনেক পুরনো। একজন হুজুর নানাকে বলেছিলেন যে এই গাছটায় নাকি জিনের আসর আছে। কথাটা শুনে ছোট্ট আমি বেশ ভয় পেয়েছিলাম, কারণ আমরা থাকতাম তিনতলায়। গাছটা একদম আমাদের বাসার কাছাকাছি ছিল। হুজুরা বলতেন এত কাছাকাছি থাকায় আমরা জিনের নজরে পড়বই। একদিন হুজুরদের এই ভবিষ্যৎবাণী ফলে গেল। একটা আশ্চর্য ব্যাপার হচ্ছে, নানা বাসায় থাকার সময় আমাদের কখনই কোনো সমস্যা হতো না, তবে নানার প্রায় বিভিন্ন কারণে মসজিদে বা মাদ্রাসায় রাত কাটাতে হতো। এমনই এক রাতের ঘটনা এটা। তখন গভীর রাত, প্রায় একটার মতো বাজে। আমি সবাই বেশ তাড়াতাড়ি শুয়ে পড়ি 10টার দিকে। সবাই তখন ঘুমিয়ে তলিয়ে আছে। হঠাৎ একটা অদ্ভুত শব্দ হলো, কারো হেঁটে এগিয়ে আসার শব্দের মতো, কিন্তু অনেক ধীর গতিতে, যেন যে হাঁটছে তার খুব কষ্ট হচ্ছে। পায়ের জুতা মেঝেতে খেঁচড়ে হাঁটতে হচ্ছে। ঘুম থেকে উঠে বুঝতে পারলাম বাড়ির উত্তর দিকের বড় ঘরটা থেকে শব্দটা দক্ষিণ দিকে যাচ্ছে। শব্দটায় আরেকটা ব্যাপার ছিল, সাধারণ সাইজের কোনো জুতা থেকে এমন শব্দ হওয়া সম্ভব নয়। শব্দটা শুনে মনে হলো বিশাল কোনো দানব হেঁটে যাচ্ছে। শব্দটা পুরো বাড়ির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত শোনা যাচ্ছিল। আমরা সবাই ভয়ে জড়সড় হয়ে রইলাম। পরদিন সকালে আমরা ঘুম থেকে উঠে ভয়াবহ এক দৃশ্যের মুখোমুখি হলাম। দেখলাম পানিতে ভেজা পায়ের ছাপ বাড়ির উত্তর দিকের বাথরুম থেকে শুরু করে ড্রয়িং রুম পর্যন্ত গেছে, সেখান থেকে আবার গেস্ট রুম পর্যন্ত। যেটা দেখে সবচেয়ে ভয় লাগলো সেটা হচ্ছে, পায়ের ছাপগুলো হালকা হলুদ রঙের পানিতে ভেজানো। হলুদ রঙের পানি কিভাবে সম্ভব? আর ছাপগুলো লম্বায় প্রায় 1.5 ফিটের মতো হবে। এরপর থেকে এরকম শব্দ প্রায় হতে লাগলো। খালা এর মধ্যে নানাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছেন বাসায় কি হচ্ছে। নানা এসব কথা কান দিতেন না, বলতেন তোমাদের মনের ভুল। আমার মামা ছিলেন খুবই দুরন্ত স্বভাবের। তিনি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন। যেমন মেধাবী ছাত্র তেমনি বুক ভরা সাহস। মামা ঠিক করলেন একদিন রাতে জেগে দেখবেন কে ছাপ ফেলে যায়, টর্চ মেরে কালপ্রিটকে ধরবেন। মা খালারা এটা শুনে খুব বেশি খুশি হলেন তা না, কিন্তু মামাকে ঠেকিয়ে রাখার ক্ষমতা তাদের ছিল না। শেষে হাল ছেড়ে দিয়ে তারা বললেন কর যা ইচ্ছা, ভূতি তোর ঘাড় মটকাবে। তাদের এই শেষ চেষ্টাটাও মামাকে ভয় দেখাতে বেশ বাজে ভাবে ব্যর্থ হল। এক বর্ষার রাতে মামা এই অভিযানে হাতে দিলেন। আমি তো চিন্তায় উঠছি, মামার ভয়ে ঘুমাতেও পারছিলাম না, সে রাতে একাও শুতে চাচ্ছিলাম না, তাই সব খালাদের সাথে শুয়েছিলাম। এরপর যা ঘটেছে সেটা পরে মামার মুখ থেকে শুনেছি। মামা নিজের ঘরে ছিলেন, তার সাথে ছিল একটা টর্চ, একটা গ্যাস লাইট আর একটা লাঠি। ভূত ধরার জন্য একদম প্রস্তুত ছিলেন তিনি। হঠাৎ শব্দ হতে শুরু করলো। মামা দেখলেন অন্ধকারে কাউকে দেখা যাচ্ছে না, কিন্তু শব্দ হচ্ছে ঠিকই। মামা তখন টর্চ জ্বেলে আলো ফেললেন বাইরে। সে আলোতে যা দেখলেন তাতে মামার রক্ত চলে গেল। মামা দেখলেন বাইরে আমার মালা, মানে ওনার বাবা দাঁড়িয়ে আছেন। হুবহু একই চেহারা, কিন্তু আকারে বিশাল। আমাদের বাসার ছাদ ছিল প্রায় 15 ফিট উঁচু। এই নানা রূপী প্রাণীটার মাথা সেই ছাদ ছুঁই করছিল। পায়ের পাতাগুলো অস্বাভাবিক রকমের চওড়া। মামা একবার মনে হলো উনি হয়তো ভুল দেখছেন। তিনি প্রশ্ন করলেন, বাবা তুমি কি আমার সাথে মজা করছো? মামার গলা শুনে সাথে সাথে প্রাণীটা ওনার দিকে ফিরে তাকালো। মামা রুদ্ধশ্বাস নিয়ে দেখলেন যে প্রাণীটার চেহারা বদলে যাচ্ছে। কয়েক মুহূর্তের মধ্যে প্রাণীটার চেহারা একটা ভেজা রূপ নিল। এটা দেখে মামা সামলাতে পারলেন না, একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলেন। পরদিন সকালে তাকে খালারা অজ্ঞান অবস্থায় পায়। এরপর মামা আর এরকম চেষ্টা করেননি। আরেকটা আজব ব্যাপার হচ্ছে, সে রাতের পর থেকে শব্দগুলো থেমে গেল। এখন যে ঘটনাটা বলবো সেটাও সেই বাসাতেই, তবে এটা ঘটে আমার জন্মের আগে। আমার খালা তখন অনেক ছোট, ক্লাস 4 কি 5 এ পড়ে। তখন খালার মার্বেল খেলার প্রচন্ড নেশা ছিল। দিন রাত মার্বেল নিয়ে পড়ে থাকতেন। এত খেলতেন যে ওনার স্কুলের রেজাল্ট খারাপ হতে শুরু করেছিল। খালার একটা পুতুল ঘর ছিল, সেটা ছিল ওনার খুব প্রিয়। কিন্তু তিনি প্রায় প্রতি রাতেই শুনতে পেতেন যে পুতুল ঘরটার ভেতর থেকে খুটখুট শব্দ আসছে, যেন কেউ পুতুল ঘরটার ভেতর মার্বেল খেলছে। খালা বেশি পাত্তা দিতেন না, মনে করতেন বাতাসে হয়তো কিছু একটা নড়ছে। এক রাতে শব্দটা স্বাভাবিকের চেয়ে বেশ জোরে হতে শুরু করলো। খালা ঘুমাতে চেষ্টা করেও পারছিলেন না। ওনার বেশ রাগ উঠল। আমার খালা সবসময় খুব জেদি। উনি ঠিক করলেন উঠে দেখবেন কে তার মার্বেল নিয়ে খেলছে। উনি বিছানা থেকে নেমে পড়ে পুতুল ঘরের দিকে এগিয়ে গেলেন। সেখানে উনি যা দেখলেন সেটা দেখে তার কাশি উড়ে উঠল। পুতুল ঘরের সামনে মেঝেতে অনেকগুলো মার্বেল ছড়ানো, সেগুলোর সামনে বসে আছে একটা ছেলে। আকারে প্রায় খালারই সমান হবে। গায়ে কোনো কাপড় নেই, মাথা অস্বাভাবিক রকমের বড়। ছেলেটার চোখগুলো মুখের জায়গায় আর মুখ হচ্ছে চোখের জায়গায়, আর সেই চোখগুলো থেকে নীল যে আলো ঠিকরে পড়ছে। জিনিসটা হঠাৎ করে খালার খুব কাছাকাছি চলে এলো, তারপর ফিসফিস করে বলল, তুই আমার সাথে খেলবি? তোকে আমি প্রতিদিন আমার আস্তানা থেকে খেলতে দেখি। তোকে আমার পছন্দ হয়েছে, আমার কাছে অনেক দামি মার্বেল আছে। খালার উত্তর দেবার অবকাশ পেলেন না, সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেললেন। এই ঘটনার পর খালা এত ভয় পেয়েছিলেন যে ওনাকে ঢাকা মেডিকেলে ভর্তি করাতে হয়েছিল। নানাও সাথে সাথে তার শরীর বন্ধ করার ব্যবস্থা করেন, কিন্তু আমার সেই খালা আরই বাসায় ফিরে আসতে চাননি। তাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। ভূত এফএম এ প্রচারিত ঘটনাগুলো থেকে কালেক্টেড স্টোরি, ভূত এফএম এর গল্প থেকে সংকলিত বই 13 নম্বর অশুভ সংকেত থেকে শুনলাম এই অনুগল্প দুটো। আপনি আছেন রেডিও ফুটি এইট এফএম এর সুইচ আছে এই মুহূর্তে আপনার সাথে। স্টুডিও ঘুরতে সময় 1:43, অর্থাৎ আর খুবই অল্প কিছু সময় আমরা থাকছি। তো আমাদের সাথে আছেন বাংলাদেশ হরর ক্লাবের মেম্বাররা। আমরা কথা বলবো হরর ক্লাবের মেম্বারদের সাথে, কেমন লাগছে ভূত এফএম হরর ক্লাব এখন পর্যন্ত। জন, কেমন লাগলো গল্পটা?
অনেক সুন্দর হয়েছে গল্পটা আর কি।
হ্যাঁ, গল্পটা পড়তে পড়তে কেমন যেন আমিও ভয় পাচ্ছিলাম, মানে যদিও মানে ভয় পাওয়ার মতো গল্প আসলে খুব বেশি একটা পাওয়া যায় না, যে মানে আতঙ্কিত হওয়ার মতো গল্প খুব একটা পড়ি না। তবে এই গল্পটা পড়ার সময় কেমন যেন আতঙ্কিত লাগছিল এবং ভাবছিলাম একটু পরে আপনারা চলে যাবেন, স্টুডিওতে না শুধু পুরো অফিসে আমি একা হয়ে যাব, কিন্তু এখন আমার জন্য ভয়ের ব্যাপার হয়ে যাবে। আপনারা থাকবেন নাকি আজকে আমার সাথে?
আপনি চাইলে
ওকে এটা বললেন কিন্তু এটা দেখার মতো কেউ থাকবে না। যাই হোক, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছেন না, চুলটা কিন্তু আছড়ে নিয়েছেন হৃদয়, আর হৃদয় নামে ছেলে অনেক সুন্দর হয়। গান গেতে পারেন আপনি?
গান?
হম
হ্যাঁ, গান টান গান গাইতে পারি না, প্রফেশনাল গাইটাই না, এমনি নর্মালি শখ করে গাই।
উদয় নামের লোকের আবার গানও ভালো গাই। আমরা এখন ভূতের গল্প শুনি। আপনি তো মানে আপনার বাড়ি হচ্ছে চলন বিলের ওই এলাকাতে। চলন বিল নিয়ে আমার অনেক মানে আগ্রহ, মানে চলন বিল নিয়ে অনেকেই বলে থাকেন যে মানে গুগলে সার্চ দিলেও যে বাংলাদেশের মোস্ট পপুলার হন্টেড প্লেস গুলো নিয়ে যদি সার্চ দেওয়া হয় তবে বোধ হয় চলন বিলের নামও চলে আসে, আমি দেখেছি অনেক জায়গায়। তো কি আছে আসলে?
আসলে চলন বিলে ভৌতিক জায়গা বলতে আপনার মেইনলি একটা মাজার সংকলিত অনেক গল্প আমাদের শোনা আছে।
আচ্ছা, শুনি সেটা। মাজার সংকলিত একটা গল্প, কি মাজার?
যে মাজারটার মানে আমরা ডাকি যে নামে সেটা হলো ঘাসি বাবার মাজার বলা হয়।
ঘাসি বাবা?
হ্যাঁ। আর এটা মেইন নাম হলো তিসিখালীর মাজার।
এটা কোথায়?
এটা চলন বিলের একদম মাঝামাঝিতে অবস্থান করে।
আচ্ছা, হ্যাঁ। তো এই মাজারটা কবে কবেকার?
মাজারটা অনেক পুরাতন হবে।
ওকে, মানে কয়েক বছর?
এক দেড়শো বছর।
ওকে, এই মাজার নিয়ে অনেক ঘটনা প্রচলিত আছে।
জি জি ভাই।
কিরকম সেটা?
মাজারটা নিয়ে গল্প হচ্ছে এরকম যে একটা মাজারের পাশাপাশি একটা বড় ধরনের গাড়ি আছে।
মাজারের পাশাপাশি
একটা বড় ধরনের গাড়ি, গাড়ি বলতে আপনার বর্ষার সময় চলন বিলটা একদম পানিতে পরিপূর্ণ হয়ে যায়।
আচ্ছা।
তো যখন পানিগুলো আবার শুকায় যায় তখন ওই গাড়িগুলোতে পানি জমে থাকে একটা পুকুরের মতো আর কি, ওখানে মাছটা জমে।
আচ্ছা।
ওখানে কিছু পরিমাণ ডাল কচুরি পানা ফালা রাখা হয়, মাছটা ওখানে থাকে আর কি, এরকম ওটাকে গাড়ি বলে।
আচ্ছা আচ্ছা।
তো ওই গাড়িটা অনেক ভয়ঙ্কর, তো সব চলন বিলের পানি শুকায় গেলে ওই গাড়ির পানিগুলো শুকায় না, তো লোকজন ওখানে যায় না। দিনের বেলা লোকজন যায়, রাত রাত হলেই আর কি লোকজন একদম যাই না বললেই চলে। তো ওইখানে আপনার আমরা কিছু একটা ফ্রেন্ড মিলে, মানে কিছু কিছু বলতে অনেক কজন ফ্রেন্ড, সাত আট জন হবে, নাম বলবো
না আমি প্রয়োজন নেই। এটা আপনাদের পার্সোনাল এক্সপেরিয়েন্স, ওকে? শুনে খুব ভালো লাগে।
একদম রিলেটিভ আমরা
একটা, আমরা তারপর ট্র্যাডিশনাল যে ঘটনাগুলো প্রচলিত আছে সেগুলোও শুনবো, আপনাদের এক্সপেরিয়েন্সটা খুব ভালো।
আমরা ওই ওখানে একটা মেলা হয়, এই যে কিছুদিন আগে হয়ে গেল মেলাটা, ওই চলন বিলের ঘাসি বাবার মাজারে মেলাটা। তো আমরা আজ থেকে তিন চার বছর আগে হবে আমরা মেলাতে গেছিলাম সাত আট জন ফ্রেন্ড মিলে। তো আমরা মেলাতে যাই সন্ধ্যা সাতটা থেকে আটটার দিকে বের হই বাড়ি থেকে। তো আমাদের ওখানে পৌঁছাতে সময় লাগে আটটা দশটা।
কতক্ষণ টোটাল লাগলো তাহলে?
দু ঘন্টা এরকম।
আচ্ছা।
তো মেলাতে আমরা
এইটুকু সময় তো লাগে নাকি?
এই নর্মালি এরকম লাগে।
ওকে, হ্যাঁ।
তো আমরা ওখানে যাওয়ার পরে সময় পাস করি তিন ঘন্টার মতো।
আচ্ছা।
মেলাতে আর কি ঘুরি, অনেক ফাংশন হয়, আপনার এই পুতুল নাচ হয়, আরো বিভিন্ন মানে মিষ্টির দোকান টোকান, মানে বিভিন্ন রকম আইটেম আর থাকে।
রাত হয়ে যায়, রাত একটা বেজে যায়।
তো মেলাটা শেষ করে আমরা বাড়ির দিকে ফিরি, তখন রাত মোটামুটি একটা থেকে দেড়টা হবে। তো যাবার পথে আমরা কিছু দূর যাবার পরে আর কি সব যখন আলো টালো অফ হয়ে যাচ্ছে, চলন মিলে মাঝামাঝি আসতেছি, তখন মানে দিক আর রাস্তা চিনতেছি না আমরা আসলে কোন রাস্তা দিয়ে আমাদের গেলে আমরা বাড়ি পাবো।
আচ্ছা।
তো কিছু দূর যাবার পরে দুটা লোকের সাথে দেখা হয়। তো আমরা তাদেরকে জিজ্ঞাসা করি, ভাইয়া যে বিলদহর যাবো কিভাবে, মানে আমাদের গ্রামের নাম বিলদহর।
আচ্ছা।
তো তারা বলে আপনারা তো অনেক দূরে চলে আসছেন, এই রাস্তা দিয়ে গেলে বিলদহর পাবেন না, তো আমি যেটা দেখাই দিচ্ছি এদিক দিয়ে যান পাবেন। তো আমরা তাদের কথা মতো যাওয়া শুরু করি, আমাদের যে রাস্তাটা দেখা দেয় আর কি। তো যাওয়ার সময় আমরা ঘুরে ফিরে আবার যেখান থেকে রওনা করি ওইখানে অবস্থান করি, কিছু দূর যাওয়ার পরে দেখি ওখানে আমরা মানে ঘুরে ফিরে ওখানে আসতেছি। তো এই বিষয়টা নিয়ে আমরা পুরো আতঙ্কিত, এখন কি করি কি করে বাড়ি পাবো। তো তারপরেও সাহস নিয়ে যাওয়া শুরু করলাম, যাচ্ছি, যাইতে যাইতে আমরা কোথায় গেছি বলতে পারবো না, তো মনে হচ্ছে যে আমাদের আশেপাশে কবর, শুধু কবর। তো আমরা ভালো করে খেয়াল করে দেখলাম আমাদের একদম আমরা কবরস্থানের মাঝখানে দাঁড়ায় আছি। তো খুবই ভয় পেয়ে গেলাম। তো আমরা সবাই মিলে একসাথে করে তাড়াতাড়ি কবরটা কবরস্থানটা পার হয়ে একটা রোডে গেলাম। তখন রোডটা আমরা চিনতে পারি যে না এটা আমাদের এলাকার রোডই হবে।
আচ্ছা আচ্ছা।
তো রোডটা ধরে আস্তে আস্তে যাওয়া শুরু করি। এই সময় ফজরে আজান দিয়ে দেয়। তো আমরা তারপরে মোটামুটি সকাল হওয়ার পরে আমাদের গ্রামটা পাই।
মানে দুই ঘন্টার রাস্তা আপনারা তার মানে
সারা রাতটাই বিলে কাটায় দিছি এরকম, মানে রাস্তা খুঁজে পাচ্ছিলাম না।
অদ্ভুত অদ্ভুত। তো এরকম কি আরো অনেক মানুষের সাথে?
হ্যাঁ ভাই, এটা আমাদের আমার নিজের কাকু আরো আদার্স এলাকাতে যারা আছে তাদের সাথেও মাঝে মাঝে ঘটে থাকে।
আচ্ছা।
তারা বিলে যখন জমি আবাদ করে আর কি, ধান খেত, জমিতে পানি টানি নেওয়ার পরে যখন বাড়িতে আসবে তখন তারা দিক হারায় ফেলে আর বাড়িতে আসতে পারে না, সারা রাত বিলের মধ্যে ঘুরে সকালে বাড়ি পায়, এরকম অবস্থা।
এটার কারণটা আসলে কি মনে হয়?
এটার কারণ
মানে অমাবস্যার রাতে কি কিছু মানে খুব অন্ধকার থাকার কারণে?
অমাবস্যা, হ্যাঁ, কিছু পূর্ণিমা আছে, অমাবস্যার রাত আছে,
পূর্ণিমার রাতে এরকম হয়।
এগুলাতে হয় মেইনলি প্রবলেম আপনার ওই গাড়িটা নিয়ে।
আচ্ছা।
ওইখানে একটা কানা হোলা নামে একটা প্রবলেম হয়, মানে মানুষের দিক হারায় ফেলে, মানে দিকটাকে সে বসে নিয়ে
নিতে পারে না।
জি ভাই।
ওকে। আর আরো কিছু বিষয় নিয়ে আমার খুব জানার ইচ্ছে
আর
চলনবিল নিয়ে, জেলেদের নিয়েও কিছু,
জেলেদের নিয়েও একটা গল্প আমার শোনা আছে।
তাই শুনি।
জেলেদের নিয়ে একটা শোনা বলতে, ওই রেগুলারই,
আপনি তো ছোটবেলা থেকে ওইদিকে বড় হয়েছে,
আমার বাড়ি থেকে চলনবিলের দূরত্ব মাত্র হাফ কিলোমিটার হবে।
আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি একদম সেখানকার সন্তান, চলনবিলের সন্তান আপনি? বা
একটা ছোট নৌকা নিয়ে, ডিঙ্গি নৌকা বলে যাকে আর কি, ডিঙ্গি নৌকা নিয়ে যায়। সাথে ওর একটা কুপি থাকে আগুন জ্বালানোর জন্য, আর টর্চ লাইট নিলে নিতে পারে, গ্যাস লাইট থাকে, সিগারেট টিগারেট ভিড়ি টিড়ি খাইতে হয়, হয়তো গ্রামের মানুষ বোঝে নিত। তো রেগুলার যায়
যে কোনো মানুষের লাগে।
জি জি জি। না তারপরে ওরা প্রফেশনাল মানে ওদের লাগবে।
অলরাইট, ওকে।
জি ভাই। তো যাই রেগুলার মারার প্রবলেম টবলেম হয় না। তো হঠাৎ করে একদিন মানে রেগুলার যে টাইমে বের হয় তার চেয়ে আগে বের হয়ে গেছে, মানে রাত একটা দেড়টার দিকে বের হয়ে গেছে। ভাবছে যে এখন গেলে আজান দিয়ে দিবে, যে মাস্টার জাল চেক করে চলে আসবে। তো সে গিয়ে মাস্টার মানে সব দেখছে, জাল টাল চেক করা শেষ, লাস্ট যে জালটা চেক করতে গেছে ওই জালেই সবচেয়ে বেশি মাছ ধরা পড়ছে। তো মাছগুলা কালেক্ট করার পরে নৌকায় রাখছে, রাখার পরে আসতেছে। তো ওই পদ্ম গাড়ির মানে যে আশেপাশে আপনার বিভিন্ন গাড়ি টাড়ি ভয়ঙ্কর প্লেস, ওখান থেকে একজন ডাক দিচ্ছে মেয়ে কণ্ঠে যে আমাকে নিয়ে যাও। তো ওই ভাবছি কি রে এখন এই সময় রাত্রে আবার কই মেয়ে পাবো গে আমি। তো ওই নৌকাটা নিয়ে ওই শুকনা জায়গায় ভিড়েছে, চর সিস্টেমের একটা জায়গা আছে ওখানে ভিড়ে দিয়ে বলছে কে ডাকলো। তো কাউকে খুঁজে খুঁজে পাচ্ছে না, আবার নৌকা বের করে নিয়ে এসে বাড়ির দিকে রওনা হচ্ছে, আবার ডাকতেছে এরকম। তো যখন ডাকে সাড়া দিচ্ছে না, তো নৌকা খুব দোলাদুলি পাচ্ছে আর মানে চারপাশে জল ঢেউ উঠতেছে প্রচুর, তো জল ছিটকে ছিটকে পড়তেছে। তো একসময় সে ভয় পেয়ে যায়, খুব তাড়াতাড়ি নৌকা ছুটে আর কি, যে নৌকা নিয়ে তাড়াতাড়ি চলে গেলে বাঁচে, এরকম অবস্থা। তো এক সময় খুব ভয় পায় আর কি, শৈল অবস্থা খারাপ হয়ে যায় ওর, হাত পাও কাজ করতেছে না। তো ধীরে ধীরে নাকি এক সময় আর একটা জেলের সাথে দেখা হয়, বলে যে এই ব্যাপার আমাকে তেরো এরকম একটা মেয়ে ডাকতেছে, আমি তো কাউকে পাইলাম না, তুমি একটু চলো। তো দুজনে যা কিছুই পায় না, তো এরকম ভয় টয় পায় অনেক, এইসব বাড়িতে যা শেয়ার করে সবার সাথে এরকম এরকম, মানে আমি তো ভয় পাইছি আজকে। তো তারপরে ওরা কয়েকজন মিলে যায়, ওদের সাথে ওই কাহিনীটা ঘটে, ওদেরকে সব যখন ব্যাক করে ডাকে কিন্তু যা কাউকে খুঁজে পায় না আর কি। এই ছিল ঘটনা ভাইয়া।
এরকম অনেক কিছুই তাহলে চলনবিল নিয়ে প্রচলিত আছে। এবং তাহলে চলনবিলে আপনাদের সাথে এই হরর ক্লাবের সাথে আমরা যদি একটা রাত কাটাই চলনবিলে কেমন হবে?
জি অনেক মজা হবে। আপনি বর্ষার সময় গেলে তো কথাই নেই, একদম মানে আমাদের চলনবিলে প্রতিবার যে বর্ষার সময়টা, মানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন ঘুরতে আসে, একটা পর্যটন কেন্দ্র বলা চলে আর কি। বিলশা নামে একটা জায়গা আছে।
আচ্ছা।
ওখানে একসাথে সাতটা ব্রিজ আছে।
ওকে।
খুব সুন্দর, মানে আপনার হাফ কিলো পর পর একটা করে ব্রিজ।
আচ্ছা আচ্ছা।
আর একটা রাস্তা আছে আপনার হাঁটু পর্যন্ত জল, ওখান দিয়ে ভ্যান রিক্সা মোটরসাইকেল সিএনজি সব চলে।
ও এনজিও চলে?
জি ভাই, ওটা আপনার ওই মাজারের এক কিলো পাশাপাশি একটা গ্রাম আছে ডাহিয়া, ওখান থেকে আপনার বিয়াস নামে মানে তারাস সিরাজগঞ্জ এটা একটা রোড আছে, ওই রোড দিয়ে যাইতে হয়।
আচ্ছা, এই গ্রামের নাম যেটা বললেন ডাহিয়া।
জি ভাই,
ডাহিয়া গ্রাম নিয়ে সম্ভবত কিছু একটা শেয়ার করুন।
ডাহিয়া গ্রামে একটা মন্দির আছে, কালী মন্দির।
অল্প সময় শুনতে পারবো?
এটা একদম শর্ট করে
20 সেকেন্ড থেকে 1 মিনিটের ভিতরে।
মানে ওখানে একটা মন্দির আছে, কালী মন্দির, মানে শ্মশান কালী মন্দির। তো ওখানে আপনার,
আমার মনে হয় আমরা এই স্টোরিটা পরবর্তী কোন একটা এপিসোডে,
ওকে থ্যাঙ্ক ইউ,
উই আর রানিং আউট অফ টাইম। তো আসলে কথা বলে খুব ভালো লাগছে, খুব সুন্দর গল্প শুনছি। তো যেহেতু হরর ক্লাব আপনারা, এবং হরর ক্লাব আপনারা সামনে আরো আসবেন, আপনাদের নিজস্ব লোকালিটির যে স্টোরি গুলো আছে, আমার মনে হচ্ছে অনেকের আরো অনেকগুলো স্টোরি আমি বাদ পড়ে গেছে, শুনতে পারিনি আজকে। তো কোনো সমস্যা নেই, সেগুলো আবার ভবিষ্যতে এপিসোড গুলোতে শুনবো। আমাদের সাথে ফেসবুকের মাধ্যমে ছিলেন বারবি কুইন, আমাদের সাথে ছিলেন আশফাক সুমন। ঘটনাগুলো শেয়ার করতে চান, ডাক পাই না কেন, ভালো হলে অবশ্যই ডাক পাবেন, অপেক্ষা করুন। আরো অনেকেই আমাদের কমেন্ট করেছেন, আমরা এখন চলে যাচ্ছি একটা গানে। গান শেষে মানে ভূতের মহকলাব আছে, এখানে বিদায় নিচ্ছি মোহনের ঘোড়াগুলির যে গানটির মাধ্যমে এখন আমাদের আজকের অনুষ্ঠান শেষ করবো, সেটা হচ্ছে আমার সবসময় খুব প্রিয় একটা গান, ঘুচুক রাতের শেষে, ঘুচুক রাতের শেষে আকাশ ছড়ায় আলো, সবার জীবনে সবার ঘরে ঘরে আলো ছড়িয়ে পড়ুক, কুসংস্কারের আলো দূর হয়ে যাক, আমরা ভয়টাকে এন্টারটেনমেন্টে নিয়ে আসি, আর সব ভয় উড়ে যাক। খুচুক রাতের শেষে সবাইকে শুভরাত্রি।
এক্সক্লুসিভলি অন ফিউশনবিটি.কম।